রয়েছে কাফনে মোড়ানো লাশ, কিন্তু লাশগুলো এই ঘরে কি করে, কি চায় ওরা? আর এটা কিসের বই? কুচকুচে কালো মলাটটা খুলতেই বদলে যায় চারপাশের পৃথিবী, বন্ধ হয়ে যায় সব দরজা, কেউ এগিয়ে আসে ধীরে, খুব ধীরে।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল দাদা এবং ভূত ডট কম এর সবাইকে জানাই নমস্কার। আমি কাঞ্চন লিখছি কলকাতা থেকে। ভূত ডট কম এ পাঠানো এটা আমার সেকেন্ড ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। চলে যাচ্ছি ঘটনায়। আজকে যে স্টোরিটা শেয়ার করব সেটি আমি কালেক্ট করেছি আমার এক কাজিনের ফ্রেন্ডের কাছ থেকে। ওর নাম রনুক, ও থাকে দিল্লিতে। ঘটনাটা ঘটেছে ওরই এক ফ্রেন্ডের সাথে যার নাম ফারহান। বলছে রনুক, আমার বেস্ট ফ্রেন্ড ফারহান জার্মানিতে স্টুডেন্ট হিসেবে গিয়েছিল, স্টুটগার্ডের কাছাকাছি থাকত। প্রথম দিকে সবকিছু নর্মাল ছিল, ক্লাস, পার্ট টাইম জব, উইকেন্ডে ঘোরা, কিন্তু একটা ট্রিপ, একটা জায়গা আর কিছু ঘটনা, তারপর থেকে ওর লাইফটা আর নর্মাল থাকেনি। ও যখন আমাকে এই ঘটনাটি বলেছিল আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ও যা ডিটেলে বলেছিল আর তারপর যেটা আমি নিজে দেখেছি সেটা ভাবার মতো নয়। জার্মানিতে একটা জায়গা আছে ব্ল্যাক ফরেস্ট, নামটা শুনেই বোঝা যায় জায়গাটা কতটা ঘন। গাছগুলো এত লম্বা আর এত ঘন যে দিনের বেলায় অনেক জায়গায় অন্ধকার হয়ে থাকে। লোকালরা বলে এই জায়গাতে অনেক পুরনো ঘটনা আছে, উইচ, রিচুয়াল আর মিসিং মানুষের কথা বলে তারা। ফারহানের দুজন বন্ধু ছিল, লিও আর মার্কাস। একটা উইকেন্ডে তারা ডিসাইড করে যে সেখানে যাবে। ওদের প্ল্যান ছিল হাইকিং, কিছু ফটো আর একটা ছোট ভিলেজে থাকা। প্রথম দিন সব নর্মাল ছিল, কিন্তু সেকেন্ড দিন ওরা একটু বেশি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠেছিল। তারা ডিসাইড করে যে মেইন ট্রেল ছেড়ে একটু ভেতরে যাবে। ভিলেজের একজন বড় বয়স্ক লোক ওদের বলেছিল যে বেশি ভেতরে যাওয়া উচিত হবে না, রাস্তা হারিয়ে যেতে পারে, কিন্তু ওরা সিরিয়াসলি নেয়নি। একটু একটু করে ওরা ফরেস্টের ভেতরে ঢুকতে থাকে। কিছুক্ষণ পর ফারহান ফিল করে যে জায়গাটা কেমন যেন আলাদা হয়ে যাচ্ছে। পাখির আওয়াজ নেই, কোনো হাওয়ার সরসর শব্দ নেই, যেন পুরো জায়গাটা চুপ হয়ে গেছে। এরকম সাইলেন্স অনেক সময় মানুষের কাছে বেশ আনকমফোর্টেবল লাগে, কিন্তু তখন ওরা এটাকে অ্যাডভেঞ্চার বলেই ধরে নেয়। তারপর ওরা একটা বাড়ি দেখে, মাঝ জঙ্গলের মধ্যে একটা পুরনো উডেন হাউস, ছোট কিন্তু বোঝা যাচ্ছে অনেক বছর পুরনো। জানলাগুলো ভাঙা, দরজাগুলো হাফ খোলা আর চারদিকে কোনো চিহ্ন নেই যেখানে কেউ থাকে। সবচেয়ে আজব হল ওদের ম্যাপে এই জায়গাটা ছিল না। লিওন মজা করে বলে যে চলো ভেতরে যাওয়া যাক। ফারহান তখনও একটু হেজিটেট করছিল, কিন্তু দুজন বন্ধু অলরেডি আগে এগিয়ে গিয়েছিল, তাই ও পেছন পেছন যায়। বাড়ির ভেতরে ঢুকেই একটা গন্ধ লাগে, ভিজে, পুরনো আর কিছু যেন পচে গেছে। ফ্লোরে ধুলো পড়ে আছে, দেয়ালে অদ্ভুত সব চিহ্ন, সার্কেল, লাইন আর কিছু চিহ্ন যেটা কোনো সাধারণ ল্যাঙ্গুয়েজে না। মার্কাস বলে যে এটা হয়তো কোনো রিচুয়ালের প্লেস ছিল। ফারহান তখন একটু আনিসি ফিল করতে শুরু করে, কিন্তু ওরা একটা রুমে ঢুকে পড়ে। তখনই রুমের মাঝখানে একটা টেবল আর তার উপর একটা পুরনো ব্ল্যাক কাভারের বই। বইটা হেভি, যেন অনেক পুরনো। লিওন এটা তুলে নেয় এবং ওপেন করে। প্রথম পেজে কিছু জার্মান লেখা ছিল। মার্কাস ওটা পড়ে বলে যে এখানে লেখা, যারা এই বই খোলে তারা এখান থেকে বের হতে পারে না। ওরা এটাকে মজা ভেবে নেয়, কিন্তু ফারহান বলেছিল যে ওই মোমেন্টে ওদের মনে একটা অদ্ভুত ভয় ঢুকে যায়। লিওন পেজ পাল্টায়, আর তার সাথে সাথে যেটা হয় সেটা ওদেরকে কমপ্লিটলি চুপ করিয়ে দেয়। দরজা জোরে বন্ধ হয়ে যায়, ওরা চিৎকার করে ওঠে। মার্কাস গিয়ে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না, যেন বাইরে থেকে কেউ ধরে রেখেছে। তারপর ওরা শোনে একটা আওয়াজ, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। টক টক টক, সবগুলো স্টেপ ক্লিয়ার শোনা যাচ্ছিল। ফারহান বলেছিল ওই সাউন্ডটা এত রিয়েল ছিল যে মনে হচ্ছিল কেউ একদম সামনে এসে দাঁড়াবে। আওয়াজটা ধীরে ধীরে উপরে আসে আর তারপর রুমের বাইরে গিয়ে থেমে যায়। কিছুক্ষণ একদম চুপচাপ, তারপর দরজার হ্যান্ডেলটা ধীরে ধীরে ঘুরতে থাকে, কিন্তু দরজা খোলে না, যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে। তারপর একটা গলা, একটা মেয়ের গলা, কিন্তু নর্মাল না, যেন অনেকগুলো গলা একসাথে কথা বলছে। গলাটা বলে, কেন এখানে এসেছ? ওরা কোনো উত্তর দিতে পারে না। মার্কাস শাউট করে বলে যে বের হয়ে যেতে চায় এখান থেকে, কিন্তু গলাটা আবারও বলে, একবার ঢুকলে বের হওয়ার রাস্তা থাকে না। ফারহান বলছিল ওই মোমেন্টে ওদের মাথা ঘুরে যাচ্ছিল। লিওন প্যানিক হয়ে বইটা ফেলে দেয়। বইটা ফ্লোরে পড়ার সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায় এবং একটা ছায়া দরজার পাশ থেকে সরে যায় এবং দরজাটা নিজে নিজেই খুলে যায়। ওরা কোনো কিছু না ভেবে দৌড় দিয়ে বের হয়ে যায়। বাইরে বের হয়ে এসে ওরা পেছনে ঘুরে দেখে যে বাড়িটা যেমন ছিল তেমনই আছে, যেন কখনো কেউ আশেপাশে ছিলই না। ওরা কনফিউজড হয়ে যায়, কিন্তু সামহাও মেইন পথটায় তারা ফিরে আসতে পারে এবং ভিলেজে ফিরে আসে। ওরা নিজেদের মধ্যে কথা বলে ডিসাইড করে যে এটা নিয়ে বেশি ভাববে না, কিন্তু সেই রাতে সব চেঞ্জ হয়ে যায়। ওরা তিনজন এক রুমে ছিল, রাতে কেউ প্রপারলি ঘুমোতে পারেনি। প্রায় দুইটার সময় মার্কাস বলে যে কেউ যেন বাইরে হাঁটছে, টক 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 টক, সেম আওয়াজ। ওরা চুপ হয়ে শোনে। আওয়াজটা ধীরে ধীরে ওদের রুমের সামনে এসে থেমে যায়। তারপর দরজার ওপরে একটা স্ক্র্যাচ, যেন নখ দিয়ে কেউ ঘষছে। ফারহান দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু মার্কাস ওকে ধরে রাখে, বলে দরজা খুলবি না। তারপর আবার সেই গলা, একজন থাকবে একজন আসবে। রুমের মধ্যে টেম্পারেচার কমতে থাকে, শ্বাস নিতে অসুবিধে হয়। তারপর সাডেনলি লিওন চিৎকার দিয়ে বলে ওঠে যে কি যেন একটা ওর পেছনে। ফারহান ঘুরে তাকায় কিন্তু কিছু দেখে না। কিন্তু হঠাৎ করে তারা রিয়ালাইজ করল রুমে মার্কাস নেই, একদম নেই, কোনো সাউন্ড নেই, কোনো মুভমেন্ট নেই, যেন সেখানে কখনো কেউ ছিলই না। পরের দিন পুলিশকে বলা হয়, তারা সার্চ করে কিন্তু কোনো ট্রেস পায় না, কোনো বডি খুঁজে পায় না, কোনো ক্লু খুঁজে পায় না। কেসটা মিসিং হিসেবে ক্লোজ হয়ে যায়। ফারহান আর লিওন দুজন জার্মানি ফিরে আসে, কিন্তু লিওন মেন্টালি আর স্টেবল থাকতে পারে না। কিছুদিনের মধ্যে ও সুইসাইড করে। তার নোটে শুধু একটা লাইনই ছিল, শি কলড মি অ্যাগেইন। ফারহান আমাকে বলেছিল সেই দিন থেকে মাঝে মাঝে রাতে ওই আওয়াজ শোনে, টক টক, আর তারপর সেই গলা, একজন থাকবে একজন আসবে। ও সব সময় লাইট চালিয়ে ঘুমায়, দরজা লক করে রাখে, কিন্তু তারপরও আওয়াজটা থামে না। এক পর্যায়ে ও নিজেকে পুরো ঘরবন্দি করে ফেলে, ইভেন ওয়াশরুমে পর্যন্ত ও কারো সাথে যায়। এই ঘটনা যখন ফারহানের ফ্যামিলি জানতে পারে, তখন তারা তাকে ইন্ডিয়াতে নিয়ে আসে। তারপর ফারহানকে অনেক সাইকোলজিস্ট, প্রেস্ট, সবাইকে দেখানো হয়, কিন্তু সেই সাউন্ড শোনাটা বন্ধ হয় না। অবশেষে ফারহানের বাবা এক গুরুর সন্ধান পান, যিনি কিনা ঋষিকেশ থাকেন। ফারহানকে সেইখানে নিয়ে যাওয়া হয়। সেই গুরু সপ্তাহে একদিন মাত্র রোগী দেখেন, এই জন্য ফারহানের ডেট আসতে আসতে অনেক লেট হয়ে যায় এবং ততদিনে ফারহানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। গুরু যখন ফারহানকে দেখেন, দেখা মাত্রই তিনি সব বুঝে যান, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। গুরু ফারহানের ফ্যামিলিকে বলেন, ফারহান এমন একটা জায়গায় আটকে গেছে যেইখান থেকে বের হওয়ার উপায় একটাই, এবং সেটা হচ্ছে মৃত্যু। পৃথিবীর কোন শক্তি তাকে এইখান থেকে ফিরিয়ে আনতে পারবে না, তার মধ্যে সে কেবল একটা জিন্দা লাশ মাত্র। এই কথা শুনে তার বাবা মা কান্নায় ভেঙে পড়েন এবং তার ঠিক ওয়ান উইক পরে ফারহান না ফেরার দেশে চলে যায়। এই বলে চোখ মুছতে মুছতে রনক তার ঘটনা শেষ করে, সবাইকে একটা কথা বলবো, অ্যাডভেঞ্চার ভালো, কিন্তু আমাদের পৃথিবীর বাইরেও কিছু জিনিস আছে যারা নিজেদের মতোই থাকতে পছন্দ করে। অ্যাডভেঞ্চার করতে গিয়ে এমন কোথাও যাওয়া ঠিক হবে না যেটার মাশুল নিজের জীবন দিয়ে দিতে হয়। এই ছিল ঘটনা। রেগুলারই আমাদের ঘটনা পাঠাচ্ছেন এবং আপনারা সবাই কাঞ্চনকে হয়তো চিনেও গেছেন এতদিনে। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে ঘটনা আবারও পাঠানোর জন্য, আবারও ফিরে আসার জন্য। আশা করছি খুব দ্রুত আপনার নেক্সট স্টোরি পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সেই সময় নদীর দুই তীর জুড়ে সারি সারি উঁচু উঁচু তাল গাছ ছিল, চারপাশটা বেশ নির্জন আর ভয় ধরানো পরিবেশ। অনেকের সাথে অনেক কিছু ঘটেছে, তাই রাতে তো দূরের কথা, দিনেও মানুষ সহজে নদীর পাড়ে আসত না। আমি একজন জেলে, মাছ ধরতে প্রায়ই রাতের বেলায় বের হতাম, কারণ রাতে মাছ বেশি পাওয়া যায়। সেদিনও রাতের বেলায় মাছ ধরার জন্য বের হয়েছিলাম। আমার সঙ্গে ছিল আমার ভাতিজা রিপন আর আমার এক বন্ধু জসিম। আমরা তিনজন মিলে ঠিক রাত ১২টার দিকে মাছ ধরতে বের হই। আমরা এক ঘন্টায় বেশ কিছু মাছ ধরেছিলাম। রাত তখন প্রায় ১টা পেরিয়ে গেছে। চারপাশে নিস্তব্ধতা ও নিকষ কালো অন্ধকার। আমাদের তিনজনের কাছে ৩টা টর্চ লাইট ছিল। শুধু নদীর পানির হালকা ঢেউয়ের শব্দ আর দূরে কোথাও নিশাচর পাখির ডাক। আকাশটাও মেঘলা। তালগাছগুলোর লম্বা লম্বা ছায়া নদীর পানির ওপরে পড়ে অদ্ভুত একটা পরিবেশ তৈরি করছিল। আমরা নৌকা নিয়ে ধীরে ধীরে নদীর মাঝামাঝি চলে গেলাম। আমি জাল ফেলছিলাম, রিপন নৌকার সামনে বসেছিল, জসিম মাছ ধরে জাল থেকে পাতিলে রাখছিল। বেশ কিছু মাছ একটি পাতিলে রাখল সে। আবার জাল ফেলা হল, আবার কিছু মাছ পেল। এইভাবে মাছগুলো পাতিলে রাখতে যাবে, পাতিলের ঢাকনা সরিয়ে দেখে কোনো মাছ নেই। আমি রিপনকে বললাম, কিরে তুই মাছ কোথায় সরিয়ে রেখেছিস? ও বলল, কাকা আমি ঢাকনা সরিয়ে দেখি মাছ নেই। আমি বললাম, আমিও তো কোথাও রাখিনি, তাহলে কি জসিম সরিয়ে নিয়েছে? জসিম উত্তর দিল, আমি তো জাল উঠাচ্ছি, আমি কেন মাছ সরাব? আর সরালেও নৌকাতেই রাখব। আমি বললাম, আমরাও সরাইনি, তাহলে কে কাজ করছে? এমন সময় আমি হঠাৎ লক্ষ্য করলাম নদীর তীরের দিক থেকে অনেক বড় কালো একটা অবয়ব, মানুষের মতো কিন্তু খুব লম্বা, যেন আমাদের দিকে তাকিয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল, রাতের অন্ধকারে এমন তো হতেই পারে। কিন্তু একটু পর আবারও মনে হল তালগাছগুলোর ফাঁক দিয়ে স্পষ্ট একটা মানুষের ছায়া নড়ে উঠল। জসিম তাকিয়ে চুপ হয়ে গেল, তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। রিপনও তখন আমাদের কথা শুনে পেছন ফিরে তাকাল। ঠিক তখনই আমরা তিনজন স্পষ্টভাবে দেখলাম নদীর তীরে তালগাছের নিচে একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। মানুষই মনে হচ্ছিল, কিন্তু অস্বাভাবিক লম্বা। সে নড়ছিল না, শুধু আমাদের দিকেই তাকিয়েছিল। আমি তখনও নিজেকে শক্ত রাখার চেষ্টা করে বললাম, ভয় পাওয়ার কিছু নেই, হয়তো কোনো মানুষ। ঠিক এই সময় জালে আবার মাছ ধরা পড়েছে। আমি বললাম, এই মাছ আর পাতিলের দিকে সবাই নজর রাখবি। আমরা সবাই তাই করলাম, পাতিলে রাখলাম, নজর রাখলাম। তারপরে যা হয়েছে তার জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম তালগাছগুলোর থেকে একটি লম্বা বিশাল হাত আসল, এক মুঠো করে সবগুলো মাছ নিয়ে গেল। হাতটি ছিল কালো, হাতের লোম ছিল, হাতের নখ ছিল খুব বড় ধারালো, হাত থেকে খুব বিশ্রী মাংস পচা দুর্গন্ধ আসছিল। এই হাতের দিকে তাকিয়েছিলাম আমরা, দেখলাম হাতটি একটি বিশাল তালগাছের দিকে যাচ্ছে। তালগাছটির দিকে তাকিয়ে দেখলাম তালগাছে বিশাল আকারের মানুষ বসে আছে। মানুষ বললে ভুল হবে, এটি ছিল পিশাচ। এর পা মাটিতে, মাথা তালগাছের ওপরে, কালো রঙের চোখগুলো বড় বড়, চেহারা বিকৃত, মনে হয় কেউ থেতলে ফেলেছে। এমন রূপ ধারণ করেছে সেই পিশাচ শয়তানটি। এর উদ্দেশ্য ছিল আমাদের ভয় দেখানো। আমরা ওর দিকে তাকিয়ে আছি, এটি দেখে সে ছোট হয়ে এক ঝটকায় তালগাছের আড়াল থেকে নদীর ধারে নেমে গেল। অথচ পানিতে নামার কোনো শব্দই হল না। আমাদের নৌকার চারপাশের পানি হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমরা বুঝতে পারলাম আজকে খুব খারাপ কিছুর পাল্লায় পড়েছি। এই অবয়বটা নদীর ধারে নামার পর হঠাৎ করে হাওয়া বন্ধ হয়ে গেল। এতক্ষণ যে হাওয়া বাতাস বইছিল সেটা একেবারে থেমে গেল। চারপাশে এমন নিস্তব্ধ হয়ে গেল যে নিজের বুকের হৃৎস্পন্দন পর্যন্ত কানে আসছিল। ঠিক তখনই নৌকার একপাশে ঢপ করে কিছু পড়ার শব্দ। রিপন চিৎকার দিয়ে উঠল, চাচা নৌকা কিছু উঠছে। আমি তাকিয়ে দেখি নৌকার কিনার ধরে কালচে লাল রঙের লম্বা লম্বা আঙুল। আঙুল না নখ বোঝা যাচ্ছিল না। নখগুলো এত লম্বা যে নৌকার কাঠের গায়ে ঘষা খেয়ে কিরকির শব্দ হচ্ছিল। আমাদের চারপাশের অন্ধকার বেড়ে গেল। আমরা দেখছি আমাদের নৌকা যেতে যেতে এমন এক জায়গায় এসে পড়েছে যেখানে এর কোনো শেষ নেই। বিশাল বিশাল ঢেউ, পানির রং নীল। আমরা বুঝতে পারলাম আমরা সমুদ্রে এসে পড়েছি। আমরা আবার দেখতে পেলাম আমাদের নৌকার চারপাশে সাদা কাফনে পেঁচানো লাশ ভেসে উঠেছে। জাস্ট ইমাজিন, নৌকার চারপাশে সাদা কাফনে পেঁচানো লাশ, আর মাঝে মাঝে মরা মাছ পচে ভেসে উঠছে। এর চারপাশে কি বিশ্রী লাশ পচা গন্ধ! আমরা এগুলো সহ্য করতে পারছিলাম না। সবাই আমরা সাহস নিয়েছিলাম, তারপরেও আমার ভাতিজা রিপন কান্না শুরু করল। এমন সময় আমরা দেখলাম লাশগুলো আমাদের নৌকার দিকে আসছে। হঠাৎ লাশও আমাদের নৌকায় আগুন ধরে গেল। নৌকার চারপাশের পানি তখন ঘুরতে শুরু করলো। কেউ যেন নিচ থেকে নৌকাটিকে টেনে ধরেছে। নৌকাটি দুলে উঠল। ঠিক সেই মুহূর্তে নদীর পানি থেকে ধীরে ধীরে একটা মাথা উঠল। চুলগুলো লম্বা ভেজা, মুখটা দেখা যাচ্ছিল না। আমাদের বুঝতে বাকি রইল না যে এই সেই পিশাচ, আমরা যার মোহে মায়াজালে বন্দী হয়েছি। আমি সবাইকে জোরে আয়াতুল কুরসি পড়তে বললাম। শেষ হলে সূরা ফাতিহা চার কুল পড়তে বললাম। এগুলো পড়া শেষ হলে আজান দিলাম। এই প্রক্রিয়াটি যেন চলতে থাকে। আমরা নদীর তীরে এসে নৌকা কোন রকমে বেঁধে অবশিষ্ট মাছগুলো নিয়ে বাড়ির দিকে আসছি। মনে হচ্ছে কে যেন পিছু পিছু হাঁটছে। আমরা পেছনে তাকানোর সাহস পাই না। একটু পরে মনে হল পেছনে কেউ নেই, সব নর্মাল। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই নিজেদের বাসায় যাই। বাসায় যেতে যেতে চারটা বেজে যায়। একটু বাসায় বিশ্রাম নেই, সব ঠিকঠাক, তবু অনেক ভয় পাই। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু শেষ হল না। নৌকা থেকে ফিরে সেদিন রাতে আমরা তিনজনই যে যার বাড়িতে চলে গিয়েছিলাম। শরীরটা তখনও নদীর ঠান্ডায় জমেছিল, কিন্তু মনে হচ্ছিল ঠান্ডা শরীরের না, ভেতরের আত্মার। আমি বাড়িতে ঢুকেই দরজায় খিল লাগালাম। বুকের ভেতর অকারণে ধকধক করছিল। রাতে শুয়ে পড়লাম একটু বিশ্রাম নেব ভেবে। সব ঠিকঠাক, অনেক ভয় নিয়ে ঘুমানোর চেষ্টা করি। চোখে ঘুম আসে, তন্দ্রাচ্ছন্ন চোখ। একসময় রিপনের গলা, সে ডাকছে আমাকে,
চাচা আমি রিপন, খুব দরকারি কথা আছে আপনার সাথে, দরজা খুলুন।
আমি দরজা খুলতে যাব, এমন সময় মনে পড়ল যে রিপন আমাকে তুমি ডাকে, আপনি বলছে কেন। আরো মনে পড়ল রিপন এইসব বিষয়ে অনেক ভয় পায়। আমাদের সাথে যা ঘটল তা হওয়ার পরেও সে এমন সময় আমাদের বাসায় প্রয়োজনীয় কথা বলতে আসবে না। আমার আর বুঝতে বাকি রইল না যে সেই পিশাচ। সে মনে হয় বাকি মাছগুলো খেতে আমাদের পেছন পেছন এসেছে। আমি বাইরে গেলে বা দরজা খুললে সে খুব বড় একটা কিছু করবে। আমি দরজায় আজান ও আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম। সেই শয়তান রেগে গেল। সে বলল সে আমাদের ছাড়বে না। এমন সময় শুরু হল সেই বিপদ। ঘরের ভেতর হঠাৎ করে পচা কাঁদার গন্ধ, ঠিক নদীর পানির মতো। আমার বাসার টিনের চালে মনে হচ্ছে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। মনে হচ্ছে বাইরে ঝড় হচ্ছে, টিন যেন ভেঙে যাবে। এর সাথে আবার সেই বিশ্রী লাশ পচা ও মাছের দুর্গন্ধ। আমার বাসার টিনের চালে মনে হচ্ছে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। মনে হচ্ছে বাইরে ঝড় হচ্ছে, টিন যেন ভেঙে যাবে। টিনের ছোট ছিদ্র বা ফাঁকে আমি উঁকি মারলাম। দেখলাম এক লম্বা মানুষ, কালো অবয়ব, দাঁড়িয়ে আছে। একটা বিকৃত মুখ বের হয়ে এলো। মুখ না, মনে হচ্ছিল পচে যাওয়া কোনো মানুষের মুখ, চোখ দুটো গর্তের মতো। একসময় আল্লাহর কি রহমত, ফজরের আজান হল। আজান শুনে সেই শয়তান চলে গেল। আমি ক্লান্ত শরীর নিয়ে ঘুমালাম। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে পরিবারের সবাইকে জানালাম। সবাই শুনে খুব ভয় পেয়ে গেল। বলল রাতে আর মাছ ধরতে যাবার দরকার নেই। কিছু সময় পর আমি ওদের দুজনের সাথে দেখা করতে গেলাম। দিনটা স্বাভাবিক যাচ্ছে, আমরা ভাবছি সব ঠিক হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান হল, আমি বাড়িতে এসে পড়েছি। আমাকে রিপনের ভাই ডাকছে,
চাচা একটু আমাদের বাসায় আসবেন, রিপনকে জিনে ধরেছে।
আমি এই কথা শোনার পরে তার সাথে রিপনদের বাসায় গেলাম। দেখলাম সে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। আমাকে দেখে বলল,
তুই এসেছিস, আমার মাছ কই?
আমি বললাম,
তুই আবার এসেছিস, কি চাস বল।
সে গম্ভীর মোটা কণ্ঠে আমার সাথে কথা বলছে। সে বলল,
তোরা আমার জায়গায় আমার অনুমতি ছাড়া মাছ নিলি, আমাকে সবগুলো না দিয়ে চলে গেলি, আমি ছাড়ব না।
এই কথা বলে সে বিশ্রীভাবে হাসল। কি করব, বুঝতে না পেরে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে দোয়া দরুদ পড়িয়ে দিলাম। পিশাচটা চলে গেল। যাওয়ার আগে বলল, আমি আবার আসব, তোদের ছাড়ব না। আমরা বাড়ি গেলাম। ভাবলাম কিভাবে এর থেকে নিস্তার পাওয়া যায়। শরীর ক্লান্ত, শুয়ে আছি। এমন সময় আমি দেখলাম আমার খাটের চারপাশে পানির মাঝে সাদা কাফনে পেঁচানো লাশ। এবার লাশের মুখ খোলা ছিল, মুখ ছিল বিকৃত। মনে হচ্ছে মুখ পচে, মাংস খসে পড়ে কেউ থেতলে দিয়েছে।
চোখ বের হয়ে যাবে, চোখের ভেতরে মনিতে যেন দগদগ করে কিছু একটা জ্বলছে। লাশের পাশে ফাঁকে ফাঁকে সেই দিনের পচা মাছগুলো ভেসে উঠছে। আবার হঠাৎ সব নর্মাল হয়ে যায়, চারপাশে নিকশ কালো অন্ধকার, নিজের শরীর আর অল্প কিছু জিনিস বুঝে যাচ্ছে। এমন সময় খাটটা কেঁপে উঠল, খাটের নিচে কেউ হাঁটছে, কাঠের মেঝেতে ঘস ঘস শব্দ। আমি খাট থেকে নামতে চাইলাম কিন্তু পা নড়ছে না। আমি দেখি মেঝের ওপর আবার পানি জমছে, সেই পানির ভেতর দুটি পা হেঁটে আসছে, কিন্তু পায়ের শরীর নেই। আমি তখন জোরে চিৎকার দিলাম, খাটের নিচ থেকে একটা বিকৃত মুখ বেরিয়ে এলো। মুখ না, মনে হচ্ছিল পচে যাওয়া কোনো মানুষ, চোখ দুটো গর্তের মতো। আমি চিৎকার করছি, দোয়া পড়ছি, কিন্তু এগুলো আমার মুখ থেকে বের হচ্ছে না। এমন সময় আমার স্ত্রী আমাকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে আমার ঘুম ভাঙানোর জন্য। আমার বুঝতে বাকি রইল না আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমি দোয়া দুরুদ পড়ে উজু করে ঘুমিয়ে পড়লাম। আবার সেই রাতটা কোনোভাবে পার করলাম। সকালে ওদের দুজনের সাথে আবারও দেখা করলাম, সেই স্বপ্নের কথা বললাম। ওরা বলল ওরাও একই স্বপ্ন দেখেছে। শুনে আমি অবাক। আমি বললাম এটা বিহিত করতে হবে, আমরা একে তাড়াব। যেই এই কথা বললাম সাথে সাথে পরিবেশটা কেমন যেন পরিবর্তিত হয়ে গেল, মনে হলো ঝড় শুরু হবে। এমন সময় রিপনকে আবারও সেই শয়তান আসর করল। সে বলছে তুই আমাকে তাড়াবি এত সহজেই? এই কথা বলে সে আমার গলা টিপে ধরল, আমি ছাড়াতে পারছি না। অনেকে এসে আমাকে ছাড়ালো, আবারও সেই গম্ভীর কণ্ঠ। সে কথা বলে উঠল আমি নিয়ে যাব। এই কথা বলা মাত্র সে চোখের ইশারায় আমাদের উপর একটা গাছের ডাল ফেলল। কোনো রকমে সরে গেলাম। পিসাত জিন এটা থেকে হেসে উঠল। সে বলল খাবার দে না হলে ক্ষতি করব। আমরা ভয়াল কণ্ঠে বললাম কি খাবি? সে বলল মাছ। আমরা তার কথা রাখলাম, তাকে থামানোর জন্য বাজার থেকে মাছ এনে দিলাম। এই সময় এলাকার কবিরাজকে ডাকলাম। কবিরাজ সামনে এল, বাম হাতের কনি আঙ্গুলটা টিপ দিয়ে দোয়া মন্ত্র কিছু একটা পড়ল, কবিরাজকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কবিরাজ অনেক জোরে উচ্চ স্বরে কিছু একটা পড়ছে। সে শয়তান বলল এইভাবে তুই আমাকে ফেরাতে পারবি না, আমি আবারও আসব। এরপর রিপন অজ্ঞান হয়ে পড়ল। কবিরাজ বলছে একে আটকানো আমার পক্ষে সম্ভব না, এ অনেক শক্তিশালী। আমার পরিচিত একজন কবিরাজ আছে, শামসুল ফকির, সবাই তাকে চেনে, খুব ভালো শক্তিশালী কবিরাজ, তার কাছে নিয়ে যাও। আমরা তাকে রিকোয়েস্ট করলাম সে যেন আমাদের সাথে যায়। সে বলল ঠিক আছে বিকেলবেলা আমি আসব। বিকেল হল, কবিরাজ আমাকে ডেকে নিল। সেই কবিরাজের সাথে আমরা রওনা হলাম। আমরা হাঁটছি, শামসুল কবিরাজের বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। হাঁটতে হাঁটতে অনেকটা সময় চলে গেল, প্রায় দুই ঘন্টা, কিন্তু পথ শেষ হয় না। জসিম বলল ব্যাপার কি রফিক ভাই? বলে রাখা ভালো, রফিক ছিল আমাদের গ্রামের সেই পরিচিত কবিরাজের নাম। সে বলল সামনে একটা সহজ শর্টকাট আছে, সেদিক দিয়ে যাই। তার কথা মতো সেই রাস্তা অনুসরণ করে হাঁটছি, হেঁটে যাচ্ছি, রাস্তা শেষ হওয়ার কোনো নাম নেই। আমি বললাম শয়তানটা মনে হয় আমাদের মায়াজালে আকৃষ্ট করেছে। রফিক কবিরাজ বলল আমি থাকতে এমন কিছু হবে না। আরো কিছুক্ষণ কাটল, হালকা অন্ধকার, আমরা বুঝতে পারলাম সন্ধ্যা হয়ে গেছে। আজান শুনতে পেলাম, রফিক কবিরাজ হঠাৎ কুয়াশার মতো মিলিয়ে গেল। এটা দেখে আমরা অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? এমন সময় আমরা আমাদের পাশে পরিবেশ দেখে বুঝতে পারলাম নদীর ধারের গাছতলায় এসে পড়েছি। এবার আরও পরিষ্কার হয়ে গেল যে রফিক কবিরাজের রূপ ধরে আমাদের মোহ মায়া জালে রেখে এই পিসাদ শয়তান জিনটি আমাদের সেই তালগাছতলায় অর্থাৎ তার বাসায়, তার আস্তানায় নিয়ে এসেছে। মানে যার সাথে এসেছি সেই ছিল পিসাদ। এমন সময় অন্ধকার আরো বাড়ছে, ঝড় উঠবে মনে হচ্ছে। তবে এমন পরিবেশ হয়ে গেছে, বাতাসে শত শত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে, এসে পড়ছে, কি ভয়ানক, আমাদের হৃৎস্পন্দন বন্ধ করে দেবার জন্য যথেষ্ট। এমন সময় আমরা দেখলাম আমাদের সামনে সে তার আসল রূপ নিয়ে হাজির, ভয়ানক একটা কিছু। তার শরীর ছিল সুঠাম, অনেক লম্বা। ওটাকে দেখলে মানুষ বুঝতেই পারবেন এটা জীবিত কিছু নাকি মৃত কিছু। দেহটা অস্বাভাবিক লম্বা, যেন এই জগতের মাপ অনুযায়ী ওটার শরীর বানানো হয়নি। চামড়ার রং কালো না, আবার সাদা বা বাদামিও না। ওটার শরীর ভেজা ভেজা, যেন নদীর তলা থেকে এইমাত্র উঠে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর ওটার মুখ। মুখটা মানুষের মতো, কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যায় এটা মানুষের মুখ হওয়ার একটা ভান। চোখ দুটো অস্বাভাবিক। সে আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। আমি রিপনকে তুলে নিয়ে পেছনের দিকে যেতে থাকি। বড় বড় মাছ দেখলাম পানির উপরে ভাসছে, তারা আমাদের দিকে আসছে। এমন সময় হঠাৎ দেখি রফিক কবিরাজ শামসুল ফকিরকে নিয়ে এসেছেন। শুরু হল চীনদের সাথে লড়াই, তবুও থামাতে পারছে না। পরিবেশ খুব ভয়ানক হয়ে পড়েছে। একটু পরে কিছুটা নর্মাল হলে আমি জিজ্ঞেস করি, এটিও কি মায়াজাল? রফিক কবিরাজ আমাকে বলে, না এটা বাস্তব। সে আমাকে শামসুল কবিরাজের সাথে পরিচয় করিয়ে দেয়। আমাকে বলে, বিকাল থেকে আমি তোমাদের বাসায় আছি। তোমার স্ত্রী আমাকে বলে, তুমি নাকি আমার সাথে বের হয়ে গেছো। আমার আর বুঝতে বাকি রইল না, সেই পিশাচ আমার রূপ ধারণ করে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। তাই শামসুল কবিরাজকে নিয়ে তোমাকে খুঁজতে বের হই। আমরা শামসুল কবিরাজের সাথে তার বাসায় যাই। সে তার জিনদের ডেকে আসন করে, আমাদের কাছ থেকে সবকিছু শোনে। তারপরে বলে, তোমরা যে প্রাণে বেঁচে ফিরেছো তার জন্য শুক্রিয়া করো। সেই পিশাচ শয়তান জিন মারিদ গোত্রের। সে হাজার বছরের পুরনো, পানিতে বাস করে। এই ধরনের জিনগুলো মাছ খেতে পছন্দ করে। আমি বললাম, এর থেকে মুক্তির উপায় কি? এর উত্তরে তিনি রিপনের শরীরে ওই জিনকে হাজির করলেন। জিন গম্ভীর গলায় বলল, আমাকে কেন ডেকেছিস? শামসুল কবিরাজ উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, তুই কি চাস? কিভাবে ওদের মুক্তি দিবি? সে বলে, আমি ওদের নিয়ে যাব। শামসুল কবিরাজের সাথে ঝগড়া বাঁধে। এক সময় সে চলে যেতে রাজি হয়, কিন্তু কিছু শর্ত আছে। তার একটা শর্ত ছিল, একটি বড় শিং মাছ, 1 কেজি মিষ্টি, 1টি গরু দিতে হবে। শামসুল কবিরাজ বলে, সব মানলাম, কিন্তু গরু দিতে পারবো না, এর পরিবর্তে একটা ছাগল দেব। সে রাজি হয়, কিন্তু এক দামে সব কিনতে হবে। সেই তাল গাছের নিচে সবকিছু রেখে আসতে হবে। সব শর্ত মানা হল, যথারীতি এগুলো দেয়া হল। এক সময় সবকিছু নর্মাল হয়ে গেল। আমরা আগের জীবনে ফিরতে থাকি, কিন্তু রাতের বেলা আর মাছ ধরি না। এই ঘটনা ঘটেছে 10 বছর আগে প্রায়, কিন্তু এখনো আমরা এই ঘটনা ভুলতে পারিনি। এই ছিল ঘটনা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। সিয়াম আহমেদ ঢাকা সাফার থেকে লিখেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ভুলে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Truth.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম ফারহা। এটা তখনকার কথা যখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। বাবার সরকারি চাকরির কারণে আমরা ময়মনসিংহ থেকে রংপুরে চলে যাই। আমি খুব মন খারাপ করেছিলাম। ময়মনসিংহের স্কুলে আমার অনেক বান্ধবী ছিল, আর স্কুলটাও আমার খুব পছন্দের ছিল। এক বুক বিষণ্নতা নিয়েই আমরা রংপুর শহরে আসি। এখানে বাবাকে যে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা বেশ সুন্দর। এই বাড়ির সবচেয়ে সুন্দর দিক ছিল ছোট্ট লন আর সেখানে থাকা দোলনাটি। দোলনা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। বাড়ির ঠিক সামনেই একটা রাস্তা ছিল, আর রাস্তার ওপারে ছিল বিশাল লম্বা একটা বাউন্ডারি। এই বাউন্ডারি ওয়ালটা মূলত একটা মাঠের ছিল, যার একেবারে মাঝখানে সরকারি স্কুলের বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। এই বিশাল জায়গাটা সরকারি সম্পত্তি ছিল। সেখানে 6ষ্ঠ শ্রেণীতে খুব সহজেই আমার ভর্তিটা হয়ে যায়। প্রথম দিকে এই স্কুলে আমার একদমই মন ঠিক ছিল না। সকালে আমাদের বাড়ির কাজের আঞ্জির সাথে হেঁটে হেঁটে স্কুলে যেতাম। ক্লাসে চুপচাপ বসে থাকতাম। তারপর ধীরে ধীরে আমি নিজেই হেঁটে স্কুলে যাতায়াত শুরু করি। আমার মতো আরো অনেক মেয়েই যাতায়াত করত। কয়েকদিনের মধ্যেই ক্লাসের সব মেয়ে আমার বন্ধু হয়ে যায়। এইভাবেই দুই বছর কেটে গেল। আমি তখন অষ্টম শ্রেণীতে উঠেছি, কিন্তু কে জানে কখন আমার মনোযোগ মিথিলা নামের মেয়েটির দিকে চলে গেল। সে ছিল সবচেয়ে কম কথা বলা একটা সাদা সিধা মেয়ে। দুই বছর ধরে আমরা একসাথে পড়ছিলাম, কিন্তু আমি কখনো তার দিকে খেয়াল করিনি। জানি না কিভাবে আমি মিথিলার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ওই চুপচাপ থাকা মেয়েটিকে আমার ভালো লাগতে শুরু করল। এরপর তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, সেটাও আবার একেবারে পাকা পোক্ত বন্ধুত্ব। সে টিফিন আনত না, তাই আমি তার জন্য টিফিন নিয়ে আসতাম। আমরা একসাথে পড়তাম, বিরতির সময় একসাথে থাকতাম, আর ছুটির পরেও একসাথেই বের হতাম। আমাদের গলির মোড়ের বাড়িটাই ছিল মিথিলাদের। সে তার বাড়িতে চলে যেত আর আমি আমার বাড়িতে আসতাম। কিছুদিন এভাবেই চলতে থাকলো। যেহেতু আমাদের বন্ধুত্ব গাঢ় হয়ে গিয়েছিল, তাই আমি মিথিলাকে আমার বাড়িতে ডাকতে শুরু করলাম। সে রাজি হতো ঠিকই, কিন্তু এড়িয়ে যেত। এরপর একদিন আমি মায়ের কাছে জেদ করে হুট করেই মিথিলার বাড়িতে চলে গেলাম। সে আমাকে দেখে অবাক হয়ে গেল। আমি আমাদের কাজের আন্টিকে বলে এসেছিলাম এক ঘন্টা পর আমাকে নিয়ে যেতে। মিথিলার বাড়িটা আমাদের বাড়ির মতো এত বড় ছিল না, তবে খুব সুন্দর করে গোছানো। কিন্তু আমার মনে হল মিথিলা হয়তো আমার আশাটা ভালোভাবে নেয়নি। আমি আসার সময় দারুণ এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি ভাবছিলাম অন্য মানুষ তো আমার কতই না তোয়াজ করে, আর আমি এখানে খামোখাই চলে এলাম। মিথিলা আমাকে তার ঘরে নিয়ে গেল। যদিও আমি তার ভাই বোনদের সাথে খেলতে চাইছিলাম, আমি যখন মিথিলার ছোট্ট ঘরে ঢুকলাম তখন একটা জিনিস আমার চোখে পড়ল যা আমাকে অবাক করে দিল। মিথিলার ঘরের এক কোনায় দুটো পুতুল ছিল, আর পুতুলগুলো কোনো সাধারণ পুতুল না, সেগুলো ছিল হাতের তৈরি। মিথিলার ঘরে পাথরের একটা স্ল্যাব বানানো ছিল, ওগুলো সেখানেই সাজানো। আমার কাছে একের পর এক দামি জিনিস ছিল। আমরা পুতুল খেলার বয়স পার করে এসেছিলাম, কিন্তু জমকালো পোশাকে সাজানো ছোট ছোট এই রকম চেহারার এই পুতুলগুলোর কথা যেন একেবারেই আলাদা। আমি আর থাকতে পারলাম না, মিথিলাকে জিজ্ঞেস করেই ফেললাম এগুলো সে কোথা থেকে পেয়েছে। সে জানালো তার মা এগুলো বানিয়েছেন। নিজের আগ্রহের ঘোরে আমি খেয়ালই করিনি যে পুতুলগুলোর প্রতি আমার এই আগ্রহ দেখানোটা মিথিলার ভালো লাগছিল না। আমি আবদার করে বসলাম, দোস্ত আমার জন্য এটা বানিয়ে দে না। এটা শুনে সে চুপ হয়ে গেল। এরপর সে আমাকে যে উত্তর দিল তাতে আমি চমকে উঠলাম। সে জানালো তার মা মারা গেছেন। আমি অবাক হয়ে মিথিলার দিকে তাকালাম, বললাম কি বলছিস, তোর মা তো একটু আগেই আমাদের সামনে ছিলেন। মিথিলা আমার দিকে এমন অদ্ভুতভাবে তাকালো যেন আমি খুব অদ্ভুত কোনো কথা বলে ফেলেছি। সে ধীর স্বরে বলল, উনি আমার সৎ মা, আমার আসল মায়ের মৃত্যুর পর উনি এসেছেন। আমার মনে হল ওর চোখে পানি চলে এসেছে। আমার বুকটা কষ্টে ভারী হয়ে উঠল। আমি ইতস্তত করে আবার জিজ্ঞেস করলাম, তোর মা বানিয়েছিলেন? মিথিলার সম্মতি জানিয়ে মাথা নাড়ল, বলল হ্যাঁ, উনি সবসময় পুতুলই বানাতেন যতক্ষণ না। এইটুকু বলে মিথিলার গলাটা একটু কেঁপে উঠল। যতক্ষণ না কি, আমি জানতে চাইলাম। মিথিলা একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করল, বলল যতক্ষণ না তিনি মারা যান। ওর এই কথা শোনা মাত্রই আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি অবুঝের মতো পুতুলগুলোর দিকে তাকালাম। হঠাৎ এক মুহূর্তের জন্য আমার মনে হল ওই পুতুলগুলোর একটা চোখের পলক যেন পড়ল। আমি সাথে সাথে সেখান থেকে সরে গিয়ে খাটে বসলাম। হতে পারে এটা আমার মনের ভুল। আজ আমি বুঝতে পারলাম মিথিলা কেন এতটা চুপচাপ। আমাদের বন্ধুত্ব করা থেকে শুরু করে সেটা এগিয়ে নেয়ার পুরোটা জুড়েই আমি সবসময় এগিয়েছিলাম। সেদিন মিথিলা আমার সাথে অনেক কথা বলেছিল, আর সেদিন থেকেই আমাদের বন্ধুত্বের সম্পর্ক একে অপরের সাথে আরো গভীরে পৌঁছায়। ওর মায়ের কথা শুনে আমার খুব কষ্ট হয়েছিল। আমি যখন বাড়ি ফিরি তখন আমার মনটা ভীষণ ভারী ছিল। আমি মাকে জানালাম যে মিথিলার নিজের মা বেঁচে নেই। শুনে মাও খুব আফসোস করলেন। মা আমাকে বিশেষভাবে বললেন, তোর বন্ধুকে আমাদের বাড়িতে ডেকে আনিস। পরের দিন যখন আমরা স্কুলে দেখা করলাম তখন আমরা আরো অনেক কাছের বন্ধু হয়ে গিয়েছি। আমি ওকে বারবার অনুরোধ করলাম, সে আমাকে কথা দিল যে শীতে ছুটি পড়তে যাচ্ছে, তখন সে অবশ্যই আমার বাড়িতে আসবে। এরপর একদিন বিকেলে সে সত্যিই আমাদের বাড়িতে এলো। আমার তো খুশির কোনো সীমা রইল না, আমার বন্ধু এসেছে। তবে সে খালি হাতে আসেনি, সাথে তার স্কুলের ব্যাগটাও নিয়ে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, ব্যাগ কেন এনেছিস? উত্তরে সে জানালো, তার মা তাকে আসার অনুমতি দিচ্ছিলেন না, তাই সে পড়াশোনার বাহানা করে এসেছে। সে যে আমার বাড়িতে এসেছে তাতেই আমি ভীষণ খুশি ছিলাম। আমরা দোলনায় দোল খেলাম। মা বিশেষভাবে আমার বন্ধুর জন্য চায়ের আয়োজন করেছিলেন। উনিও মিথিলার সাথে পরিচিত হয়ে খুশি হয়েছিলেন। খাওয়া দাওয়া শেষ করে আমি ওকে আমার ঘর দেখাতে নিয়ে এলাম। সে তার ব্যাগটা হাতে নিয়ে আমার ঘরে চলে এলো। আমি আর থাকতে না পেরে বলেই ফেললাম, আরে এটা তো এবার রাখ, ব্যাগটা সাথে করে নিয়ে বেড়াচ্ছিস কেন? মিথিলা বলল, দাঁড়া আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি, ধরে নে তোর সাথে কেউ দেখা করতে এসেছে। ও, তার আগে তুই দরজাটা বন্ধ কর। আমি কিছু না বুঝেই দরজা বন্ধ করে দিলাম। সে খুব সাবধানে আর যত্ন করে তার ব্যাগের ভেতর থেকে সেই দুটো পুতুল বের করল। সে এতটা সাবধানে পুতুলগুলো বের করেছিল যেন ওগুলো জ্যান্ত মানব অস্তিত্ব। তাঁর এই আচরণ আমাকে অবাক করেছিল। আমি বললাম, এগুলো কেন এনেছিস? মিথিলা বলল, ফারহা, তুই কি আমার এই পুতুলগুলো কয়েকদিনের জন্য তোর কাছে রাখতে পারবি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে জানাল, আমি কয়েকদিনের জন্য আমার নানির বাড়িতে যাচ্ছি। যখনই ছুটি পড়ে আমরা নানা বাড়ি চলে যাই। আমার প্রশ্নটা বেশ অদ্ভুত ছিল, তবুও জিজ্ঞেস করলাম, তুই কি তোর আপন নানির বাড়িতে বেড়াতে যাচ্ছিস? মিথিলা আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপন নানি, কারণ আমার সৎ মা আসলে আমার খালাও। আমার কাছে আজ এটা এক নতুন রহস্য উন্মোচন ছিল। ওর সৎ মা আসলে ওর খালা। যাই হোক, আমি মিথিলার কাছ থেকে পুতুলগুলো নিয়ে একটা বাক্সে ভরে আমার খাটের নিচে রেখে দিলাম। মিথিলা বারবার জোর দিয়ে বলে গিয়েছিল আমি যেন ওর পুতুলগুলোর খেয়াল রাখি। ও আমাকে কেন এগুলো দিচ্ছে আমি তাকে এমন কোনো প্রশ্ন করিনি। সে তো চাইলে নিজের বাড়িতেও রেখে যেতে পারত। আমি আসলে একটু বোকা ছিলাম। আর সে আর একটা অদ্ভুত কথা বলেছিল। সে আমাকে আমার মায়ের কসম দিয়ে বলেছিল আমি যেন কাউকে না বলি পুতুলগুলো আমার কাছে আছে। কে জানে কেন সেই পুতুলগুলো নিয়ে এত আবেগী হয়ে পড়েছিল। আমি কসম খেয়েও নিয়েছিলাম। ওর চলে যাওয়ার কারণে আমার মনটা খুব খারাপ ছিল। একে তো স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, তার উপর সেও চলে যাচ্ছে। আমি বিষণ্ন মন নিয়ে মিথিলাকে বিদায় জানালাম। ওই রাতে যখন আমি শুতে গেলাম তখন আমার মাথায় অনেক রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি মিথিলা আর ওর জীবনের পরিস্থিতি নিয়ে ভাবতে লাগলাম। তারপর আমার ভাবনার মোড় নিজের একাকিত্বের দিকে ঘুরে গেল। একা একা আমি খুব বোর্ড হয়ে যেতাম। এসব ভাবতে ভাবতেই আমি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। রাতে প্রচণ্ড গরমে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলাম, অথচ সময়টা ছিল কনকনে শীতের। আমার কেন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি লাইট অফ করে ঘুমাতাম। আমি মোটেও ভীতু ছিলাম না, খুব ছোটবেলা থেকেই আলাদা ঘরে ঘুমাতাম। আমার মনে অদ্ভুত সব চিন্তা আসছিল আর এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলাম, যেন কোনো কিছু আমার দিকে তাকিয়ে আছে। আমি এটাকে নিজের মনের ভুল ভেবে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু রাতের কোনো এক প্রহরে আবার আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে আমার মনে হলো যেন আমার ঘরে খসখস আওয়াজ হচ্ছে, যেন কোনো কিছু নড়াচড়া করছে। আমি ঘাবড়ে গিয়ে চারপাশ দেখলাম, কিছুই চোখে পড়ল না। আমি তড়িঘড়ি করে খাট থেকে নেমে লাইট অন করে দিলাম। সেখানেও কিছু নেই। নিজের অজান্তেই আমি খাটের নিচে উঁকে দিলাম। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু ওই পুতুলের বাক্সটা সামান্য খোলা। অথচ আমি তো ওটা খুব ভালোভাবে বন্ধ করে রেখেছিলাম। আমার বুকটা ধড়ফড় করতে শুরু করল। আমি লাইট জেলে নিচু হয়ে খাটের নিচে দেখলাম বাক্সটা ওখানেই ছিল, কিন্তু তার ভেতর থেকে একটা পুতুল উধাও। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এটা কিভাবে হতে পারে? আমি তড়িঘড়ি করে পুরো বাক্সটা খুলতেই দেখলাম দ্বিতীয় পুতুলটা নিজের জায়গাতেই আছে, কিন্তু তার চোখ বদলে গেছে। মনে হচ্ছিল পুতুলটা যেন হাসছে, এক অদ্ভুত অস্বাভাবিক হাসি। আমার আর সাহসে কুলাল না। আমি বাক্সটা বন্ধ করে দিলাম এবং কম্বলের নিচে ঢুকে পড়লাম। কিন্তু আমার চোখে কি আর ঘুম আসে, আমি চারপাশ থেকে ভয়ে সিটিয়েছিলাম। ঠিক তখনই আমার মনে হল যেন কেউ খুব ধীরে আমার ঘরের দরজায় নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আমি দম বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইলাম। আওয়াজটা ধীরে ধীরে তীব্র হচ্ছে, যেন কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে। এক মুহূর্তে মনে হল এটা সত্যিই ঘটছে, আর পরের মুহূর্তেই মনে হল হয়তো এটা আমার মনের ভুল। আমার গলা দিয়ে প্রায় চিৎকার বেরিয়েই আসছিল, ঠিক তখনই সব কিছু একদম শান্ত হয়ে গেল। ভয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমি নড়ার সাহসটুকুও পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর আমি সাহস করে ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। কান পেতে শুনলাম বাইরে কোনো আওয়াজ নেই। সাহস করে দরজাটা খুললাম, বাইরে কেউ ছিল না। আমার বুকটা তখনও ভয়াবহভাবে ধরফর করছিল। আমি ফিরে এসে আবারও বিছানায় ঢুকে পড়লাম এবং শক্ত করে চোখ বন্ধ করে রাখলাম। কিন্তু সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন রাতের ওই ঘটনাটি আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। ভাবলাম মাকে সব বলে দেই, কিন্তু সাথে সাথে সেই কসমের কথা মনে পড়ে গেল। আমি নিষ্প্রভ মুখে বাইরে এলাম আর নাস্তা করতে বসলাম। মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল, এমন কিছু একটা ছিল যা আমাকে বিভ্রান্ত ও উদ্বিগ্ন করে তুলেছিল। মা আমাকে জানালেন, ফারহা, আমরা ময়মনসিংহ যাচ্ছি, তোর নানির শরীর খুব খারাপ। নানির অসুস্থতার কথা শুনে আমি সবকিছু বেমালুম ভুলে গেলাম। মা তো আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আমি আর মা ড্রাইভারের সাথে ময়মনসিংহের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ময়মনসিংহে পৌঁছানোর পরে দেখলাম নানি হাসপাতালে ভর্তি। টানা দুই সপ্তাহ আমরা হাসপাতাল আর নানির বাসা এসব নিয়েই ব্যস্ত থাকলাম। খালা আর কাজিনরাও চলে এলো। আমি তো মিথিলা আর পুতুলের কথা একেবারে ভুলেই গেলাম। নানি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালেই আমাদের রওনা দেওয়ার কথা ছিল, কারণ স্কুলও খুলতে যাচ্ছিল। হঠাৎ সেই রাতেই রংপুর থেকে কাজের আন্টির ফোন এলো। তিনি জানালেন বাবার শরীর খুব খারাপ হয়ে গেছে। আমি আর মা নির্ঘুম রাত কাটালাম। পরদিন সকালে ফজরের নামাজের পরপরই বড় খালা খালু এবং তাদের ছেলে সানি, যে আমারই সমবয়সী ছিল, তাদেরকে নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় পৌঁছে দেখলাম বাবা হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। ওনার আসলে কি হয়েছিল তা আমার জানা ছিল না। আমাকে আর সানিকে বাইরে পাঠিয়ে দিয়ে মা কাজের আন্টির সাথে কথা বলতে শুরু করলেন। আমার মনে খুব কৌতূহল কাজ করছিল যে আমাদের কাছ থেকে কি লুকানো হচ্ছে। তাই আমি দরজার আড়ালে লুকিয়ে পড়লাম এবং ইশারা করে সানিকেও চুপ থাকতে বললাম। আমরা দুজন সেখানে দাঁড়িয়ে যা শুনলাম তা ছিল অত্যন্ত অদ্ভুত। আর সেই কথাগুলো শুনেই আমার সেই রাতের ঘটনার কথা মনে পড়ে গেল। আন্টি বলছিলেন,
আপনারা দুজন যাওয়ার পর থেকে আমি তো আমার কোয়ার্টারেই থাকি। সাহেব অফিস থেকে ফিরে ওনার ঘরে চলে যান, কিন্তু বাড়িতে খুব অদ্ভুত ঘটনা ঘটছে। কখনো ঘরের দরজায় কিসের যেন আওয়াজ, কখনো কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ, আবার রাতে অনেক জোরে দরজা বন্ধ হয়ে যায়। কখনো আমি, আবার কখনো সাহেব চমকে ওঠেন, আবার কখনো কখনো আমরা ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসি। আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আপনাদেরকে সব জানাতে সাহেব কঠোরভাবে মানা করেছিলেন, আপনারা তো এমনিতেই নানির অসুস্থতার কারণে দুশ্চিন্তায় আছেন। একদিন রাতে দোলনাটা খুব জোরে জোরে দুলছিল, সেটার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখি খালি দোলনাটা একা একাই দুলছে। এই আওয়াজ সাহেবও শুনতে পেয়েছিলেন, আর ঠিক ওই রাতেই আমি কারো কান্নার আওয়াজ শুনতে পাই। সেটা অবিকল আমাদের ফারহা বিবির গলা ছিল। কিন্তু বাইরে গিয়ে দেখি সেখানে কেউ নেই, আর ফারহা বিবি তো তখন বাড়িতেই ছিল না। আমি সাহেবকে অনেকবার বলেছি যে এটা কোনো একটা গোলমাল। আমি পরিচিত একজনকে ডেকে আনতে চেয়েছিলাম, কিন্তু উনি রাজি হননি। তারপর কে জানে সাহেবের সাথে কি হল, আমার জানা নেই। আমি শুধু ওনার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন।
এসব কথা শুনে আমার পাশাপাশি সানিও বেশ ভয় পেল। আমার সেই পুতুলগুলোর কথা মনে পড়ে গেল। কাজের আন্টি মাকে বললেন যে তিনি পরের দিন একজন হুজুর ডেকে আনবেন। মা তাকে অনুমতি দিয়ে দিলেন। এইসব কথা শুনে আমি এমনিতেই চরম আতঙ্কে পড়েছিলাম। আমি যা বুঝতে পারছিলাম ঘটনা যদি সেটাই হয়, তবে এটা কি হল? যেদিন থেকে আমাকে পুতুলগুলো দেয়া হয়েছিল সেদিন থেকেই এই বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটছে। কিন্তু এই স্বীকারোক্তি আমি কার কাছ থেকে নেব? আমার বাবার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল, যদিও বাবা তখন কিছুটা সুস্থ। ওই রাতে আমি জেদ করে মা বাবার ঘরে শুয়ে পড়লাম। খালুর ভাইরা এখানে থাকেন, তারা সন্ধ্যাতেই সেখানে চলে গেলেন। পরের দিন স্কুল খোলা ছিল। আমার ইচ্ছে ছিল যে আমি মিথিলাকে তার বাক্সটা ফেরত দিয়ে দেব। সকালে আমি চুপিচুপি বাক্সটা আমার ব্যাগে ভরার সময় ভয়ে ভয়ে একবার খুলে দেখলাম। আমার কলিজা ছ্যাঁক করে উঠল। যে পুতুলটা রাতে উধাও হয়ে গিয়েছিল সেটা আবার নিজের জায়গায় ফেরত এসেছে। আমি আর কোনো কিছু চিন্তা না করে বাক্সটা ব্যাগে ভরে স্কুলে চলে এলাম। কিন্তু সেদিন মিথিলা ছিল না। আমি একজনকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম মিথিলা আর তার পরিবার হঠাৎ করেই কোথাও চলে গেছে। তারা কোথায় গেছে সে ব্যাপারে কাউকে কিছু বলে যায়নি। সে আর কখনো ফিরে আসবে কিনা সেটাও কারো জানা নেই। বিষয়টা খুব অদ্ভুত। সারাদিন আমি বাক্সটাকে আমার সিটের নিচে রেখে দিলাম। স্কুল ছুটির পর আমি ভারী কদমে বাড়ির দিকে রওনা হলাম। মিথিলার বাড়ির দরজা খোলা ছিল। আমি দ্রুত এগিয়ে গিয়ে কড়া নাড়লাম আর মিথিলার নাম ধরে ডাকলাম। কিন্তু ভেতর থেকে অন্য একটা মেয়ে বেরিয়ে এলো। সে জানালো যে তারা এখানকার নতুন ভাড়াটিয়া। আমি অনেক জোরে একটা ধাক্কা খেলাম। তার মানে মিথিলা এখান থেকে চলে গেছে। তাহলে সে আমাকে এই বাক্সটা কেন দিয়ে গেল? এক মুহূর্তের জন্য মনে হল বাক্সটা আমি ওখানেই ফেলে দেই। বাক্সটা এখন আমার কাছে খুব ভারী মনে হচ্ছে। সেটা হাতে নিয়ে আমি বাড়ির দিকে পা বাড়ালাম। হঠাৎ ওই ভাঙা বাউন্ডারি ওয়ালের দিকে আমার চোখ পড়ল। সেখানে একটা গর্তের মতো জায়গা ছিল। আমি মনে মনে ঠিক করে ফেললাম যে সুযোগ পেলেই আমি পুতুলগুলো ওই গর্তে পুঁতে দেব। বাড়ি ফিরে আমি বাক্সটাকে আগের মতোই খাটের নিচে রেখে দিলাম। আসরের নামাজের পরপরই আন্টি লাল রুমাল আর সাদা টুপি পরা এক বুজুর্গকে সাথে নিয়ে আমাদের বাড়িতে এলেন। আমার বাবা এসব খুব একটা পছন্দ করতেন না। ওনার মনে কোনো ভালো ধারণা ছিল না এসব নিয়ে। কিন্তু সে সময় তিনিও মাথা নিচু করে ওই বুজুর্গের সাথে বসেছিলেন। আমাকেও সেখানে ডেকে বসানো হল। বুজুর্গের নির্দেশ ছিল বাড়ির প্রত্যেক সদস্য যেন ওই ঘরে উপস্থিত থাকে। আমার সাথে আন্টিকেও সেখানে বসানো হল। ওই বুজুর্গ মাথা নিচু করে কিছুটা পড়তে লাগলেন। এরপর তিনি দীর্ঘ ধ্যানের ঘোরে মাথা নিচু করে বসে রইলেন। সেখানে একদম পিন পতন নীরবতা ছিল। কে জানে কেন হঠাৎ করেই আমার চরম অস্থির লাগতে শুরু করল। আর সেই রাতের মতোই ঘাম হতে লাগল। আমি ঘামে এতটাই ভিজে গিয়েছিলাম যে এক পর্যায়ে মনে হল উঠে দৌড়ে পালিয়ে যাই। কিন্তু আমি এমন এক জায়গায় বসেছিলাম যে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। আমার সহ্য সীমা পার হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওই বুজুর্গ মাথা তুললেন এবং সরাসরি আমার দিকে তাকালেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কোথায় সেটা? আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমার ঘরের দিকে ইশারা করলাম। সবাই খুব অবাক হয়ে গেল। ভাবছিল কি হয়েছে আমার, কেন এমন করছি। বুজুর্গ বললেন, ওটা নিয়ে এসো। মা আমার সাথে এলেন। আমি যেন রোবটের মতো উঠে দাঁড়ালাম এবং নিজের ঘরে গিয়ে খাটের নিচ থেকে সেই বাক্সটা বের করে আনলাম। যেই বাক্সের ভেতর নিছক দুটো প্রাণহীন পুতুল ছিল। এক মুহূর্তের জন্য আমার মনে হল ওই বাক্সের ভেতর কোন একটা কিছু নড়াচড়া করছে, তবে সেটা কেবল এক পলকের অনুভূতি। বাক্সটা এনে আমি সেই বুজুর্গকে দিলাম। তিনি মাথা নিচু করে বাক্সটির দিকে তাকিয়ে আধা ঘন্টা ধরে বিড়বিড় করে অনেক কিছু পড়লেন। এরপর তিনি সেটা একটা ব্যাগে ভরে ফেললেন। এরপর তিনি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করতে শুরু করলেন। আমি ওনাকে সবকিছু বিস্তারিত বললাম। আমি ওনাকে এও বললাম যে আজ আমি নিজেই ওটাকে গর্তে পুঁতে ফেলার কথা ভাবছিলাম। এরপর তিনি আমাকে সেখান থেকে সরিয়ে দিলেন। পরে আমি যে আসল ঘটনা জানতে পারি তা হল এগুলো ছিল কালো জাদুতে ব্যবহার করা পুতুল। সেগুলো মিথিলার কাছে কিভাবে এলো আর সে কেনই বা ওগুলো আমাকে দিয়ে গেল তা আমার জানা ছিল না। তবে ওই বুজুর্গ জানিয়েছিলেন এই পুতুলগুলো যার কাছে ছিল সে এর খুব বাজেভাবে অপব্যবহার করেছে। এখন এগুলো তাদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য প্রাণের বদলে প্রাণ চাইছে। হয়তো মিথিলার মাই এই পুতুলগুলো বানাতেন, হতে পারে তিনি জাদুটোনা করতেন। আর মিথিলাও সে কথা জানত। হয়তো নিজের জান বাঁচানোর জন্যই সে পুতুলগুলো আমাকে দিয়ে গিয়েছিল, কিংবা হয়তো না বুঝেই দিয়েছিল। সত্যিটা যে কি তা আমি আজও জানি না। কিন্তু এই জঘন্য জিনিসগুলোর ক্ষতিকর প্রভাব আমরা নিজের চোখে দেখেছি। আমি যদি সেবার ময়মনসিংহে না যেতাম, হয়তো ওগুলো আমাকে কোনোভাবে ক্ষতি করেই ছাড়ত। আন্টির দয়ায় ওই বুজুর্গ আমাদের বাড়িতে এসেছিলেন বলেই এই সমস্যার সমাধান হয়েছিল। এর ঠিক দুই মাস পরই বাবা ওই বাড়ি ছেড়ে দেন, আমরা এখন ময়মনসিংহে থাকি। এই ঘটনার পর আমি আর কখনো কোনো বন্ধু বানাইনি। মিথিলাজ কোথায় আছে, কেমন আছে আমি জানি না। জীবনে কখনো যদি ওর সাথে দেখা হয়, তবে আমি অবশ্যই ওকে জিজ্ঞেস করব যে আমার সাথে এমনটা সে কেন করেছিল। তবে আল্লাহর অশেষ রহমতে আমরা এই ভয়াবহ অশুভ ছায়া থেকে বেঁচে গিয়েছিলাম। আপনাদের চ্যানেলের মাধ্যমে এই ঘটনাটি বলার একটাই উদ্দেশ্য, মানুষ যেন জানতে পারে যে অশুভ শক্তি এই রূপেও আসতে পারে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে আরো কিছু ঘটনা আছে। এই বলে ফারহা তার ঘটনা শেষ করছেন এবং ফারহার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। ঘটনার শেষে সাবিত লিখেছেন, প্রেরক ফারহা সুলতানা নিম্মি, কাঁচিঝুলি, ময়মনসিংহ। অনেক ধন্যবাদ সাবিত আপনাকে এই ঘটনাটি সংগ্রহ করার জন্য, আর ফারহা আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর ভালোর দলে আছে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। এখনো পর্যন্ত যারা চিন্তা করছেন ঘটনা পাঠাবেন কিন্তু পাঠাচ্ছেন না, দয়া করে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস tassel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। আমরা চলে যাব একটা অডিও ক্লিপে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি আপনাদের সামনে আবারও ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমার কাছে শেয়ার করেছিলেন আবারও অ্যাজ অলওয়েজ আসলাম নানা। আসলাম নানা ঘটনাগুলো আপনারা পছন্দ করছেন এবং সেই প্রেক্ষিতে আসলাম নানার পাঠানো অনেকগুলো ঘটনা আমার কাছে আছে, যা আমি একে একে আপনাদের কাছে শেয়ার করছি। আমি কথা না বাড়িয়ে চলে যাব আসলাম নানার ঘটনায়। শাহ সাহেবের কাছে একদিন দিনাজপুর সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রাম থেকে কিছু মানুষ এলেন। ওনাদের চেহারে ছিল চরম হতাশা আর চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। ওনারা রীতিমতো কাজ ছিলেন এবং বারবার শাহ সাহেবের কাছে আকুতি জানাচ্ছিলেন, আমাদের মেয়ে আফসানাকে বাঁচান হুজুর, তা না হলে এই জিনগুলো ওকে মেরেই ফেলবে। শাহ সাহেব ওনাদের শান্ত হতে বললেন এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলতে বললেন। ওনার মা বাবা বলতে শুরু করলেন। ঘটনাটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 8-9 মাস আগে। ওনারা ওনাদের মেয়ে আফসানাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন। উনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন, তাই ওনারা চেয়েছিলেন তিনি যেন ভালো কোথাও থেকে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। ঢাকার একটি হোস্টেলে ওনার থাকার ব্যবস্থা করা হয়। প্রথম 4-5 মাস সবকিছু একেবারেই স্বাভাবিক। তিনি পড়াশোনায় খুবই মনোযোগী ছিলেন। ছুটির দিনগুলোতে বা মাসের শেষে দিনাজপুরে গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন। ওনাকে দেখে বেশ খুশি আর স্বাভাবিকই মনে হতো। কিন্তু বিপত্তি শুরু হয় আজ থেকে প্রায় 3 মাস আগে। তিনি একদিন বাড়িতে ফোন করে জানালেন যে এই মাসে তিনি আর বাড়ি ফিরবেন না। বিশ্ববিদ্যালয় থেকে কাছাকাছি কোন এক জায়গায় একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল এবং তিনি সেই ট্রিপে যেতে চান। যেহেতু সফরটি শহরের আশেপাশেই ছিল, তাই ওনার মা বাবা ওনাকে যাওয়ার অনুমতি দিলেন। তিনি সেই সফরে যান। এরপর সম্পূর্ণ 1 মাস কেটে গেল। ওনারা আফসানাকে বাড়ি আসতে বললেও তিনি আসেন না। দ্বিতীয় মাস পার হওয়ার পর হঠাৎ করে একদিন হোস্টেল থেকে ওনার মা বাবার কাছে ফোন আসে। হোস্টেল সুপার অত্যন্ত চিন্তিত গলায় জানান, আপনাদের মেয়ে ভীষণ অসুস্থ, ওকে নিয়ে জানিসে। উনি কিছু খাচ্ছেন না, পানীয় পান করছেন না, আর বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া তো সম্পূর্ণ ছেড়েই দিয়েছেন। এমনকি ওনার রুমমেটরা ওনার কাছে গেলেই তিনি ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক হয়ে উঠছেন, কারণে অকারণে চিৎকার করছেন। ওনাকে এভাবে এখানে রাখা পসিবল না, প্লিজ টেক হার অ্যান্ড ওনাকে একটা ডাক্তার দেখান। আপনারা দয়া করে নিয়ে যান আপনাদের মেয়েকে। এই কথা শুনে আফসানার মা বাবা দিশেহারা হয়ে ঢাকায় ছুটে গেলেন। সেখানে গিয়ে ওনারা আফসানার যে অবস্থা দেখলেন তাতে ওনাদের পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হল। মাত্র দুই মাসের ব্যবধানে ওনার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। চোখের নিচে গাঢ় কালো দাগ, শরীর শুকিয়ে কঙ্কাল সার, আর ওনার দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা, যা দেখে মনে হয় তিনি এই জগতেই নেই। ওনারা দ্রুত আফসানাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন এবং স্থানীয় ডাক্তার দেখাতে শুরু করলেন। ডাক্তাররা কোনো সঠিক রোগ নির্ণয় করতে পারছিলেন না। কেউ বলছিলেন ম্যালেরিয়া, কেউ বলছিলেন টাইফয়েড, আবার কেউ বলছিলেন মানসিক অবসাদ, কিন্তু কোনো ওষুধেই ওনার অবস্থার বিন্দুমাত্র উন্নতি হল না। উল্টো ওনার আচরণ দিন দিন আরো অদ্ভুত এবং ভয়ঙ্কর হতে শুরু করল। তিনি হঠাৎ করে প্রচন্ড জোরে চিৎকার করতেন, বাড়ির ছাদের উপর দিয়ে পাগলের মতো দৌড়াতেন। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তিনি ঘরের চার কোণায় তাকিয়ে শূন্যের সাথে এমন ভাবে কথা বলতেন যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। এই অদ্ভুত লক্ষণগুলো দেখে ওনার মা বাবার সন্দেহ হল যে এটি কোনো সাধারণ রোগ নয়। ওনারা বুঝতে পারছিলেন না এই শিক্ষা সফরে ঠিক কি ঘটেছিল। কোনো উপায় না দেখে ওনারা ওনাকে গ্রামের এক পরিচিত বয়স্ক হুজুরের কাছে নিয়ে গেলেন। কিন্তু ওই হুজুরের দরবারে পৌঁছানো মাত্রই ওনার সম্পূর্ণ রূপ যেন পরিবর্তন হয়ে গেল। ওনার গলার ভারী স্বর যেন চারপাশ কেমন যেন একো করতে লাগলো, চোখগুলো অস্বাভাবিকভাবে বড় এবং লাল হয়ে ওঠে, এবং তিনি এমন এক ভয়ঙ্কর তীক্ষ্ণ স্বরে চিৎকার করতে শুরু করলেন যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। ওনার গলা দিয়ে স্পষ্ট কোনো বয়স্ক পুরুষের কণ্ঠস্বর বের হচ্ছিল। অবস্থা বেগতিক দেখে ওই হুজুর দ্রুত ছাই পড়া নিয়ে ওনার চারপাশে একটি গুন্ডি তৈরি করে দিলেন। এরপর তিনি ওনার মা বাবাকে যা বললেন তা শুনে আফসানার মা বাবার রক্ত হিম হয়ে গেল। হুজুর জানালেন, আপনার মেয়ে আফসানার উপরে অত্যন্ত শক্তিশালী এবং বদমেজাজি জিন ভর করছে। একটা দুইটা নয়, সম্পূর্ণ ১১টা জিন ওনার শরীরে ঢুইকা ওনার দখল নিয়ে নিছে। গত দুই মাস ধরে আফসানার শরীরই হইল ওই জিনেদের আস্তানা। আফসানা এখন আর নিজের জগতে নাই, ও সম্পূর্ণভাবে জিনগুলার বন্দি। আপনারা সামনে শুধু শরীরটাই দেখতে পাইতেছেন, কিন্তু ওর মন মস্তিষ্ক আর চেতনা সম্পূর্ণ জিনগুলার দখলে। ওনার মা বাবা কান্নায় ভেঙে পড়লেন। ওনারা জিজ্ঞেস করলেন, আমরা এখন কি করবো হুজুর, কেমনে বাসামো আমাগোর মাইয়া ডারে? হুজুর একটি অদ্ভুত শর্ত দিলেন। তিনি বললেন, আগামী ৭টা বিশ্ববার ওনারা এখানে নিয়ে আইতে এব, কিন্তু শর্ত হইল ওনারে কোনো ইঞ্জিন চালিত গাড়িতে আনা যাইব না, শুধুমাত্র ঘোড়ার গাড়িতে বা টাঙ্গাই করে নিয়ে আইতে এব। আর যাত্রা শুরু করার আগে ঘোড়ার সামনের ডান পায়ে একটা বিশেষ তাবিজ পাইতে, রাস্তায় যাই ঘটুক না কেন কোনোভাবেই যাত্রা থামানো যাইব না। যদি একদিনও বাদ যায় তবে এই বন্ধন ভেঙে যাইব আর ওই জিনগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠব। পরবর্তী বৃহস্পতিবার ওনার মা বাবা গ্রামের এক টাঙ্গাওয়ালার সাথে কথা বলেন এবং সম্পূর্ণ ঘটনা ওনাকে খুলে বলেন। টাঙ্গাওয়ালা রাজি হন এবং নিয়ম অনুযায়ী ঘোড়ার ডান পায়ে তাবিজ বেঁধে দেওয়া হল। আফসানাকে যখন বাড়ি থেকে বের করা হচ্ছিল তিনি তখন অস্বাভাবিকভাবে কাঁদতে শুরু করলেন। ওনার সেই কান্নার আওয়াজ এতটাই ভয়ঙ্কর এবং অমানবিক ছিল যে আশেপাশে থাকা গ্রামের মানুষেরও ভয় শিউরে উঠেছিল। ঘোড়ার গাড়ি যখন গ্রামের সীমানা ছাড়িয়ে একটি নির্জন কাঁচা রাস্তায় প্রবেশ করল তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। চারপাশটা অস্বাভাবিক শান্ত। হঠাৎ করে কোথা থেকে যেন ১১টি কুচকুচে কালো কুকুর বেরিয়ে এসে ঘোড়ার গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলল। কুকুরগুলোর চোখগুলো ছিল অস্বাভাবিক রকমের জলজলে। কুকুরগুলো পাগলের মতো ঘোড়াটির উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতে লাগল। ঘোড়াটি এই আকস্মিক আক্রমণে এবং কুকুরগুলোর অদ্ভুত আচরণে প্রচন্ড ভয় পেয়ে গেল। ঘোড়ার সামনে দুই পা তুলে এমন ভাবে লাফাতে শুরু করলো যেন সে পাগল হয়ে গেছে। এক পর্যায়ে ঘোড়াটি ভারসাম্য হারিয়ে মাটিতে বসে পড়ে। টাঙে থাকা সবাই প্রচন্ড ঝাঁকুনিতে ছিটকে পড়ার উপক্রম হলেন। ওনার মা বাবা কোনো মতে ওনাকে জড়িয়ে ধরে টাঙা থেকে নিচে নামলেন। ওনারা নিচে নামা মাত্রই এই 11টি কালো কুকুর মুহূর্তের মধ্যে আশেপাশের ঝোপঝাড়ের ভেতরে মিলিয়ে গেল, যেন কুকুরগুলো বাতাসেই মিলিয়ে গেছে, কোথাও কোনো শব্দ নেই। টাঙা মারার শত চেষ্টার পরেও ঘোড়াটি আর মাটি থেকে উপরে উঠল না। ঘোড়াটি ভয়ে থরথর করে কাঁপছিল। এদিকে মাগরিবের আজান পড়ার সময় হয়ে আসছিল। অন্য কোনো গাড়ি বা টাঙা সেখানে ছিল না। চারপাশটা এমন ভাবে খা খা করছিল যেন সম্পূর্ণ পৃথিবীতে ওনারা ছাড়া আর কেউ নেই। টাঙাওয়ালার তখন রাগে আর ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থা। টাঙাওয়ালা ঘোড়ার পা থেকে তাবিজটি খুলে দূরে ছুড়ে ফেলে দিল আর বলল, আপনাদের জন্য আমার একমাত্র ঘোড়ার এই অবস্থা, এটি আমার রোজগারের একমাত্র পথ। আমি আপনাদের কোথাও নিয়ে যেতে পারবো না। আমার যে টাকা হয়েছে আমার 52 টাকা আমার দিয়া দেন, আমি চলে যাই এখান থেকে, আপনারা জাহান্নামে যান। মাগরিবের সময় পার হয়ে যাওয়ায় ওনাদের ওই বৃহস্পতিবার আমলটি বাতিল হয়ে গেল। ওনারা চরম হতাশা আর ভয় নিয়ে আফসানাকে নিয়ে বাড়ি ফিরে এলেন। ওই রাতে আফসানার অবস্থা আরো ভয়ঙ্কর রূপ নিল। তিনি ওনার ঘরে বসে ভেতরে একজন বয়স্ক পুরুষের মতো বিকট শব্দে অট্টহাসি হাসছিলেন। ওনার ঘর থেকে এমন সব অদ্ভুত আওয়াজ আর ভয়ঙ্কর শব্দ আসছিল যেন সেখানে অনেক মানুষের ভিড় জমেছে। ওনার বাবা মা দরজার ফাঁক দিয়ে দেখলেন তিনি ঘরের এক কোণে মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বাঁকিয়ে বসে আছেন, আর ওনার চারপাশে কয়েকটি কালো ছায়া ঘুরপাক খাচ্ছে। ছায়াগুলোর কোনো নির্দিষ্ট অবয়ব ছিল না, কিন্তু সেগুলো যে সেখানে উপস্থিত তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওনার ভয় আর কান্নায় ভেঙে পড়লেন। রাতেই গ্রামের এক মৌলবী সাহেবকে সেখানে ডেকে আনা হল। তিনি এসে পানি পড়া এবং পানি ঘরের চারপাশে ছিটিয়ে দিলেন। পানি ছেটানোর সাথে সাথে ঘরের ভেতরে অদ্ভুত ছায়াগুলো আর শব্দগুলো মুহূর্তের মধ্যে যেন গায়েব হয়ে গেল। তিনি তখন মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছিলেন। তিনি কারোর সাথে কোনো কথা বলতে চাইছিলেন না, শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকতেন আর কাঁদতেন। ওনাকে খাবার দিলে মাঝে মধ্যে একটু খেতেন, আবার কখনো সম্পূর্ণ খাবার ছুঁড়ে ফেলে দিতেন। পানি পান করা প্রায় ছেড়েই দিয়েছিলেন। মৌলবী সাহেব ওনার মা বাবাকে বললেন ওনার বালিশের নিচে একটি ধারালো ছড়ি এবং একটি তালা রেখে দিতে, যেন ওই চিনগুলো ওনার কাছাকাছি আসতে না পারে। কিন্তু ওনার মা বাবা ভয় ছিলেন, কারণ তিনি এমনিতে অনেক আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। ওই ছড়ি পেলে তিনি নিজের বা অন্য কারো বড় ক্ষতি করে ফেলতে পারেন। ওই সময়গুলোতে আফসানা সবসময় বলতেন, ঘরে কোনো আলো জ্বালাবে না, সম্পূর্ণ ঘর অন্ধকার রাখো, আলো জ্বালালে জিনগুলো আমাকে দেখতে পাবে, জিনগুলো অনেকজন, ওরা আমাকে ছাড়বে না। মাঝে মধ্যে খুব অল্প সময়ে ওনার নিজস্ব জ্ঞান ফিরে আসত, তখন তিনি স্বাভাবিক কণ্ঠে বলতেন, কিন্তু ওনার চোখগুলো তখন অন্যরকম দেখাত। মনে হতো ওনার চোখের ভেতর দিয়ে অন্য কেউ তাকিয়ে আছে। ছড়ি আর তালা রাখার পর একটি পরিবর্তন হল, তিনি এবার রাতে কিছুটা ঘুমাতে পারতেন। কিন্তু আসল সমস্যা শুরু হল অন্য জায়গায়। তিনি যখন নিজের বিছানায় ঘুমাচ্ছিলেন তখন ওনার মা বাবা দেখতে পেতেন তিনি ঘরের উঠোনে একা একা ঝাড়ু দিচ্ছেন, আবার কখনো দেখতেন তিনি রাতের অন্ধকারে রান্নাঘরে দাঁড়িয়ে কি যেন রান্না করছেন। ওনারা বুঝতে পারতেন এগুলো ওনার আসল রূপ নয়, এগুলো এই জিনগুলোর তৈরি করা মায়া। জিনগুলো ওনাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্যই এই বিভ্রমগুলো তৈরি করছিল, যেন ওনারা আফসানাকে ছেড়ে দূরে চলে যান। আফসানার অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। তিনি সাধারণ খাবার ছেড়ে দিয়ে পোড়া কয়লা আর ঘরের দেয়ালের মাটি খুঁটে খুঁটে খাওয়া শুরু করলো। এত দুর্বল হয়ে পড়েছিল যে নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটুকু তার ভেতরে ছিল না, উঠলেই মাথা ঘুরে পড়ে যেতেন। ডাক্তাররা ওনাকে দেখে শুধু ভিটামিন আর স্যালাইন দিয়েছিলেন, কিন্তু ওনার আসল সমস্যা যে সম্পূর্ণ ভিন্ন তার সাধারণ চিকিৎসায় ধরা পড়ার মতো ছিল না। ওনারা আফসানাকে সার্বক্ষণিক পাহাড়ে রাখতেন। একদিন ওনার মা মাটির চুলায় রান্না করছিলেন, আফসানা কোনোভাবে চুপি চুপি রান্না করে এসে ওই জ্বলন্ত লাল কয়লাগুলো নিজের খালি হাতে চেপে ধরলেন। ওনার মা আতঙ্কে চিৎকার করে উঠলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল আফসানার হাতে বড় বড় ফোস্কা পড়ে গেল, তিনি যেন কোনো ব্যথাই পাচ্ছিলেন না, বরং এই জ্বলন্ত কয়লা হাতে নিয়ে তিনি বিকট শব্দে হাসছিলেন। আবার কখনো কখনো আগুন দেখলে এমন ভাবে চিৎকার করে উঠতেন যেন আগুন ওনাকে পুড়িয়ে ফেলছেন। তিনি বলতেন,
আগুন নিভাও, আগুন নিভাও, এই আগুনে রান্না করা যাবে না।
অবস্থা হাতের বাইরে চলে যাওয়ায় ওনাদের এক আত্মীয় শাহ সাহেবের কথা বললেন। ওনারা দেরি না করে শাহ সাহেবের কাছে ছুটে আসলেন। শাহ সাহেব ওনাদের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শোনার পর বুঝতে পারলেন পরিস্থিতি কতটা ভয়ানক। তিনি বললেন, বিষয়টা মোটেও সোজা না। 11টা জিন একসাথে ভর করা মানে জিনগুলো আফসানাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এমনকি জিনগুলো ওনার মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের বড় ক্ষতিও করতে পারে। কারণ জিন ভল করলে মানুষের শারীরিক শক্তি সাধারণ অবস্থার থেকে কয়েক গুণ বাইরে যায়। শাহ সাহেব সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই ওনাদের সাথে দিনাজপুরের ওই গ্রামে যাবেন, কারণ তিনি বুঝতে পারছিলেন ওনাকে এই অবস্থায় এত দূর সফর করানো সম্ভব নয়, অর্থাৎ আফসানাকে এত দূরে সফর করানো সম্ভব নয়। যাত্রার আগে শাহ সাহেব নিজের কিছু বিশেষ জিনিস সাথে নিলেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল একটি প্রাচীন আংটি এবং একটি বিশেষ তাসবিহ। এই আংটিটি শাহ সাহেবকে ওনার পীর সাহেব বা মুর্শিদ দিয়েছিলেন। এটি শুধুমাত্র চরম বিপদের সময়ে ব্যবহার করার জন্য ছিল, কারণ এই আংটির ভেতরে এমন এক আধ্যাত্মিক শক্তি ছিল যা বড় থেকে বড় জিনকেও বশ করতে পারত। তবে এটি ধারণ করাও অত্যন্ত কঠিন একটি কাজ ছিল, কারণ এটি পড়লে জিনেরা উল্টায় ব্যবহারকারীর উপর আক্রমণ করার চেষ্টা করত। শাহ সাহেব আংটিটি পড়লেন এবং ওনার সাথে যাত্রা শুরু করলেন। ওনারা যখন সেই গ্রামে পৌঁছলেন তখন বিকেলের আলো ফুরিয়ে এসেছে। হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়াই আবহাওয়ায় এক অস্বাভাবিক পরিবর্তন এল। আকাশ কালো মেঘে ঢেকে গেল, প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করল এবং বজ্রপাতে কান ফাটানোর মতো শব্দ হল। শাহ সাহেব বুঝতে পারলেন জিনগুলো ওনার আগমন টের পেয়ে গেছে এবং জিনগুলো ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। শাহ সাহেব ওনাদের বাড়িতে পা রাখা মাত্রই যে ঘরে আফসানাকে রাখা হয়েছিল সেখান থেকে এমন এক তীক্ষ্ণ এবং হাড়হিম করা চিৎকার ভেসে এল যা মানুষের গলার স্বর বলে মনে হল না। মানুষের গলায় এই স্বর অসম্ভব। সেই চিৎকারটি ছিল ঠিক গলা কাটা কোনো পশুর মতো। শাহ সাহেব দ্রুত ওনাদের বললেন ঘরের আশেপাশের সবাইকে সরিয়ে দিতে। ওই ঘরে শাহ সাহেব, ওনার খাদেম এবং ওনার মা বাবা ছাড়া আর কেউ রইল না। শাহ সাহেব ঘরের এক কোণে একটি বন্ধনী তৈরি করে ওনার বাবা মাকে সেখানে বসিয়ে দিলেন এবং কড়া নির্দেশ দিলেন, যাই ঘটুক না কেন ওনারা যেন এই গণ্ডির বাহিরে এক পাও না রাখেন। শাহ সাহেব কিছু বিশেষ কালাম পড়ে ঘরের ভেতরে ডান পা রাখলেন। তিনি পা রাখতেই বিছানায় শুয়ে থাকা আফসানা ধুড়মুড় করে উঠল। ওনার চোখ দুটো লাল টকটকে হয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত ভারী এবং কর্কশ গলায় শাহ সাহেবকে লক্ষ্য করে বললেন,
এখান থেকে চলে যাও, তা না হলে আমি আফসানাকে এক্ষুনি শেষ করে দেব।
শাহ সাহেব কোনো কথা না বলে নিজের আংটি পরা হাতটি ওনার দিকে প্রসারিত করলেন। আংটিটির প্রভাব শুরু হতেই তিনি আরো তীব্রভাবে চিৎকার করতে লাগলেন। হঠাৎ করে তিনি নিজের দুই হাত দিয়ে নিজের গলা প্রচণ্ড জোরে চেপে ধরলেন। মনে হচ্ছিল তিনি নিজেকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করছেন। তিনি গোঙাতে বলছিলেন,
আমাকে বাঁচাও, জিনগুলো আমাকে মেরে ফেলবে, জিনগুলো আমার গলা টিপে ধরেছে।
শাহ সাহেব বুঝতে পারলেন জিনের ওনাকে ভেতর থেকে শেষ করে দিতে চাইছে। তিনি নিজের পড়া চালিয়ে গেলেন এবং ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন এবং আংটি পরা ডান হাত দিয়ে ওনার মাথার ঠিক তালুতে রাখলেন। সাথে সাথে তিনি থরথর করে কাঁপতে শুরু করলেন। ওনার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল, কিন্তু সেই পানি সাধারণ কান্নার মতো ছিল না। মনে হচ্ছিল ওনার চোখের শিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। ওনার গায়ের রং ধীরে ধীরে কালচে হতে শুরু করল। ঠিক ওই মুহূর্তে ঘরের পরিবেশ একদম বদলে গেল। ঘরের ভেতর এক অদ্ভুত এবং গাঢ় কালো ধোঁয়া জমতে শুরু করল। বাতাসে পোড়া কাগজের গন্ধ এতটা তীব্র হল যে শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল। শাহ সাহেবের আধ্যাত্মিক শক্তির চাপে জিনগুলো বাধ্য হয়ে ওনার শরীর থেকে এক এক করে বেরিয়ে আসতে শুরু করল। প্রতিবার যখন একটি করে জিন বের হচ্ছিল তখন ওনার শরীরটা পেকে যাচ্ছিল। এভাবে 11টি জিন বের হওয়ার পরে আফসানা জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়লেন। শাহ সাহেব দ্রুত ওনার চারপাশে একটি নিরাপত্তা বন্ধনী তৈরি করলেন এবং নিজের হাতের আংটিটি খুলে ওনার বালিশের পাশে রেখে দিলেন। এরপর শাহ সাহেব সেই অদৃশ্য জিনেদের উদ্দেশ্য করে কথা বলতে শুরু করলেন। তিনি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোমরা কারা? আফসানার পেছনে কেন লাগছো? অদৃশ্য শূন্যস্থান থেকে অত্যন্ত ভারী এবং প্রতিধ্বনিত হতে থাকা এক কণ্ঠস্বর ভেসে এলো, আমরা সংখ্যায় 11 জন। আজ থেকে 3 মাস আগে আফসানা তার বন্ধুদের সাথে একটা নির্জন জায়গায় গেছিল। ওই জায়গা দিয়া জিনেদের একটা বড় কাফেলা পার হইতেছিল। আমরা ঠিক ওই গাছের কাছেই ছিলাম। আফসানা না জানিনা জিনেদের সে পবিত্র যাতায়াতের স্থানকে নোংরা করে এবং আমাদের এক সদস্যদের উপর নাপাকি করে। জিনেদের সম্পূর্ণ কাফেলা চলে গেলেও আমরাই 11 জন ওরে শাস্তি চাওয়ার জন্য স্থায়ীকে যাই। আমরা ঠিক করছিলাম ওরে আমরা এমন অবস্থা করব যেন ওই বাঁচতে না পারে আর নাম মরতে পারে। ধীরে ধীরে পরিবারের সবাই আমরা শেষ করতাম। শাহ সাহেব অত্যন্ত স্থির কণ্ঠে উত্তর দিলেন, আফসানা যা করছে তার সম্পূর্ণ অজ্ঞাত বশত। ওই জানত না সেখানে জিনেদের কাফেলা আছে। সে একজন মানুষ, তার প্রয়োজন ছিল। তিনি ওই জায়গাটাকে সাধারণ একটি নির্জন বন মনে করছিল। এতে ওনার কোনো উদ্দেশ্য প্রণোদিত অপরাধ নাই। আমি নির্দেশ দিতাছি ওনারে এক্ষুনি সম্পূর্ণভাবে মুক্তি দেওয়ার। জিনগুলো মানতে নারাজ ছিল, জিনগুলো রাগে ফুসছিল। শাহ সাহেব তখন কঠোর স্বরে বললেন, যদি সরাসরি আমার অবাধ্য হইতে চাও হও, তবে মনে রাখো আমি যেমন এই শরীর থেকে বের করছি তেমনি চিরকালের জন্য বোতল বন্দি করে রাখতে পারি অথবা আগুনে পোড়ায় ভস্ম করতে পারি। চাইলে তোমাদের সর্দারকেও ডাকতে পারো, আমার সাথে আল্লাহ আছে। এই কথা বলে শাহ সাহেব আংটিটি পুনরায় হাতে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে গেলেই জিনগুলো ভয় পেয়ে গেল। জিনগুলো বুঝতে পারল শাহ সাহেবের সাথে লড়াই করার ক্ষমতা জিনগুলোর নেই। তখন জিনগুলো একটি চুক্তিতে আসতে রাজি হল। জিনগুলো বলল, আমরা আফসানাকে ছেড়ে দেব, তবে আমাদের একটা শর্ত আছে। আগামী 11 দিন প্রতিদিন মাগরিবের আগে ওই গ্রামের গোরস্থানের 11টা ভিন্ন ভিন্ন জায়গায় 1 কেজি করে কালো ছাগলের কাঁচা গোস্ত রেখে আসতে হবে। এইটাই আমাদের ক্ষতিপূরণ। এই 11 দিন পর আমরা এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যাব। কিন্তু যদি আফসানা কোনোদিন ভুল করে ওই জায়গায় ফিরে যায়, তবে আমরা সেই দিন ওরে শেষ করে দিব। শাহ সাহেব শর্তটি মেনে নিলেন, কিন্তু তিনি জিনেদের দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের কসম করালেন যেন জিনগুলো আর কখনো আফসানা বা এই পরিবারের ত্রিসীমানায় না আসে। জিনগুলো কসম খেল। জিনগুলো যাওয়ার আগে উপস্থিতির প্রমাণস্বরূপ ঘরের একটি কাঁচের জানালা বিকট শব্দে ভেঙে চুরমার করে দিয়ে সেই পথ দিয়ে চলে গেল। মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে সেই গোমট ভাব এবং পোড়া গন্ধ সম্পূর্ণ দূর হয়ে গেল। শাহ সাহেব ওনার মা বাবাকে নিরাপত্তা বন্ধনী থেকে বের হতে বললেন এবং সম্পূর্ণ চুক্তিটি বুঝিয়ে দিলেন। ওনার সাথে সাথে রাজি হয়ে গেলেন। কিছুক্ষণ পর আফসানার জ্ঞান ফিরল। তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি বেশ কয়েকবার বমিও করলেন। বমির পর ওনার চেহারায় কিছুটা স্বাভাবিক রক্তিম ভাব ফিরে এলো। উনি পানি খেতে চাইলেন। ওনার মা দ্রুত ওনাকে পানি পান করালেন এবং সামান্য তরল খাবার দিলেন। শাহ সাহেব সেই রাত্রে ওনাদের বাড়িতেই কাটালেন যেন জিনগুলো কোনোভাবে প্রতারণা করতে না পারে। তিনি সম্পূর্ণ বাড়িটি বিশেষ কালাম পরে বন্ধ করে দিলেন এবং বা কিলক পুঁতে দিলেন। ওনার ঘরের 4 কোণায় এবং বিছানার চারদিকেও কিলক বসানো হল। ওনার শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাত এবং বাহুতে অসংখ্য কালো নীলচে দাগ ছিল, যেগুলো ছিল জিনগুলোর শারীরিক নির্যাতনের চিহ্ন। একটু সুস্থ হওয়ার পর কান্নাকাটি করে তিনি ওই দিনের ঘটনা জানালেন। তিনি বললেন, শিক্ষা সফরে যাওয়ার সময় বাসটি একটি নির্জন জায়গায় থেমেছিল। আমরা কয়েকজন মেয়ে আমাদের কাজ করার জন্য বাইরে নেমেছিলাম। একটু আমি একটি ভেতরের দিকে একটি বড় গাছের দিকে যাই, সেখানে আমার ব্যবহার করা একটা টিস্যু পেপার ফেলে দেই। হঠাৎ আমার কানের কাছে একটি তীক্ষ্ণ শীষের শব্দ হয়। আমি ভয় পেয়ে দ্রুত বাসে ফিরে আসি, কিন্তু বাসে ওঠার পর থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করে। আমার মনে হচ্ছিল চারপাশে মানুষের বদলে আমি শুধু কালো কালো অস্পষ্ট মুখ দেখতে পাচ্ছিলাম। যখন আমি আলোর দিকে যেতাম ওই মুখগুলো আমাকে ঘিরে ধরত।
আমি আয়নার সামনে যেতে পারতাম না, কারণ আয়নায় আমি নিজের চেহারা বদলে ভয়ঙ্কর সব মুখ দেখতে পেতাম। আমার ভেতরে সবসময় একটা রাগ কাজ করত, মনে হতো সবাইকে মেরে ফেলি। এই 11টা ছায়া সবসময় আমার সাথে থাকত। শাহশাহ বোনকে আশ্বস্ত করে বললেন, জিনগুলো আর কখনো ফিরাইব না, তবে জীবনে কখনো ওই নির্দিষ্ট জায়গায় আপনি যাবেন না, মা কথা মনে থাকবে। আফসানা বললেন, জি হুজুর মনে থাকবে আমার, আমি ভুল করেছি, জানতাম না। পরবর্তী 11 দিন ওনার পরিবারের অত্যন্ত নিষ্ঠার সাথে জিনেদের শর্ত অনুযায়ী গুরুস্থানের প্রতিদিন 1 কেজি কালো ছাগলের গোস্ত রেখে আসত। গ্রামের লোকরা অবাক হয়ে লক্ষ্য করলেন, গোস্ত রাখার পরপরই আকাশ থেকে অসংখ্য বিশাল আকৃতির শকুন নেমে এসে গোস্তগুলো খেয়ে ফেলত। এই শকুনগুলো এর আগে গ্রামের আকাশে কখনোই ওড়েনি বা এদেরকে উড়তে দেখা যায়নি। ঠিক 11 দিন পর শকুনগুলো আর আসেনি। এই ঘটনার পর আফসানা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ওনার স্মৃতিশক্তি এবং চোখের দৃষ্টিতে কিছুটা দুর্বলতা রয়ে গিয়েছিল, কিন্তু তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। শাহ সাহেবের কড়া নির্দেশ ছিল ওনাকে যেন আর কখনো একা কোনো শহরে পাঠানো না হয়, তাই ওনার মা বাবা ওনাকে গ্রামেই নিজেদের কাছে রেখেছিলেন এবং প্রাইভেটে পড়াশোনা করার ব্যবস্থা করেন। ওনার গলায় সবসময় শাহ সাহেবের দেওয়া একটি বিশেষ তাবিজ ঝুলত। যদি ওই দিন শাহ সাহেবের মতো একজন প্রকৃত আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষের সাহায্য ওনারা না পেতেন, তবে হয়তো এই 11টি জিন আফসানাকে তিল তিল করে শেষ করে দিত, কারণ ওই জগৎ এবং জিনেদের শক্তি সম্পর্কে মানুষের আসলে সম্পূর্ণরূপে কোনো ধারণা নেই। জগৎ বিশাল, তার থেকে বিশাল আল্লাহর সৃষ্টি, এবং তার থেকে বিশাল রহস্য, অদেখা রহস্য বা জিনের রহস্য। এই বলে আসলাম নানা ওনার ঘটনা শেষ করলেন। ধন্যবাদ প্রিয় লিসেনার্স ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং রাসেল ভাইকে ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আর যদি ভালো লেগে না থাকে তবে আপনারা সবাই আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন, এবং অবশ্যই সাজেস্ট করবেন আমি কেমন ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আসলাম নানার আরো কিছু ঘটনা আমার কাছে আছে, আমি একে একে সবগুলো ঘটনাই আপনাদের সামনে নিয়ে আসব যদি আপনাদের ভালো লেগে থাকে। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নেব, তবে যাবার আগে বলতে চাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অলওয়েজ ভূত.com শুনতে থাকুন। মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
Spirit, be here with me. Get to me.
Boot.com. The fear returns with Russell.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এই সেদিন শুরু হয়েছিল 2026, দেখতে দেখতে প্রায় মাঝামাঝি চলে এসেছি আমরা। কিভাবে সময় যায়, আমরা এগিয়ে যাচ্ছি 2 মিলিয়নের দিকে। যদি আপনারা চান সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব করেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি শেয়ার করেছেন আমাদেরই এক লিসেনার ভাই। ওনার নাম আমি প্রকাশ করছি না ব্যক্তিগত নিরাপত্তার কারণে, ছদ্মনাম হিসেবে আকরাম নামটি ব্যবহার করছি। ওনার ভাষাতেই আমি ওনার ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। ওনার বলা প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি আমি অবিকল সেভাবেই বলার চেষ্টা করছি। বলতে শুরু করলেন আকরাম ভাই, আমার আজকের ঘটনাটি বেশ পুরনো, সালটা 2000। আমি তখন ক্লাস 6 পড়ি। ছোটবেলা থেকেই আমি এসব প্যারানর্মাল বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে বেশ আগ্রহী ছিলাম। জিন, ভূত, রহস্য এসব নিয়ে আলোচনা শুনলেই কান খাড়া করে বসে থাকতাম। আমি শুরু থেকেই এসব দেখতাম বা শোনার চেষ্টা করতাম। এই কথাটা শুরুতেই আপনাদের জানিয়ে রাখার একটা বিশেষ কারণ আছে। কারণ আমার এই অতিরিক্ত কৌতূহল হয়তো আমার জীবনের এই ভয়ঙ্কর অধ্যায়ের জন্যই দায়ী। কিছু মানুষ আমাকে পরে বলেছিল যে আমার এই অকারণে এসব নিয়ে ঘাটাঘাটি করাই নাকি এই বিপদের মূল কারণ। আর আমি আপনাদের শুরুতেই ব্যাপারটা পরিষ্কার করে নিলাম। ঘটনার প্রেক্ষাপটটা একটু বুঝিয়ে বলি। তখন আমি অনেক ছোট, আমার মধ্যে তখনও ভালো মন্দের খুব একটা বোধ তৈরি হয়নি। আমার সাথে যা ঘটত সেটা একটা নির্দিষ্ট সময় পরপর ঘটত, ঠিক দুই সপ্তাহের একটা গ্যাপ থাকত। মানে আমি টানা দুই সপ্তাহ পর্যন্ত বেশ স্বাভাবিকই থাকতাম, আমার মধ্যে কোনো সমস্যাই দেখা যেত না। কিন্তু ওই দুই সপ্তাহ পরপর আমি যেন সম্পূর্ণ অন্য একজন মানুষে পরিণত হতাম। টানা দুই সপ্তাহ আমি পজেস থাকতাম, আমার নিজের শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকত না। তারপর আবার দুই সপ্তাহের গ্যাপ। এভাবেই একটা অদ্ভুত চক্রের মধ্যে আমি আটকে গিয়েছিলাম। 2000 সালের আগস্ট মাসের কথা, আমাদের এক দুঃসম্পর্কে আত্মীয় ছিলেন। ওনারা আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিলেন না, তাই ওনাদের নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না, ভাড়া বাড়িতে থাকতেন আর কিছুদিন পরপর বাসা বদল করতেন। সেবার ওনারা একটা নতুন বাসায় উঠলেন, বাসাটা নারায়ণগঞ্জের একদম নতুন একটা এলাকায়। তখনও ওই এলাকাটা আজকের মতো এত উন্নত হয়নি, চারপাশটা বেশ ফাঁকা ছিল, মানুষজন খুব একটা ছিল না। ওনারা নতুন বাসায় উঠেছেন শুনে আমার বাবা একদিন আমাদের সবাইকে নিয়ে ওনাদের বাসায় বেড়াতে গেলেন। সেটাই ছিল ওই এলাকায় আমাদের প্রথমবারের মতো যাওয়া। আমরা পৌঁছানোর পর দেখলাম ওনার বাসাটা বেশ ছিমছাম, কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লাগলো, ওনাদের ঠিক পাশের বাড়িটাই সম্পূর্ণ খালি, কোনো মানুষজন নেই, বাড়িটা তালাবদ্ধ। এখানে অদ্ভুত লাগার কারণটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। সাধারণত একটি বড় বাসা থাকলে সেটার ফ্ল্যাট খালি থাকতেই পারে, কিন্তু একটি রেডিমেড বাসা সম্পূর্ণ খালি, অনেকদিন যাবত কেউ থাকে না সেখানে, এই ব্যাপারটা কিছুটা হলেও কিন্তু অদ্ভুত। আমাদের আত্মীয়দের মধ্যে একজন বয়স্ক মহিলা ছিলেন, আমরা ওনাকে দাদি বলে ডাকতাম। কথায় কথায় দাদি আমাদের জানালেন ওই পাশের বাড়িটা নাকি অনেকদিন ধরেই খালি পড়ে আছে, কেউই ভাড়া নেয় না। দাদি আরো বললেন ওনারা যখন এই বাসাটা ভাড়া নিচ্ছিলেন তখন ওই এলাকার কিছু মানুষ ওনাদের ওই বাসাটায় উঠতে নিষেধ করেছিলেন, কারণ হিসেবে তারা ওই পাশের খালি বাসাটার কথা বলেছিলেন। বাড়িটা নাকি সুবিধার নয়, সেখানে নাকি প্রায় অদ্ভুত সব ব্যাপার ঘটে থাকে। কিন্তু আমাদের আত্মীয়রা আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিলেন না, আর সেই বাসাটার ভাড়াও বেশ কম ছিল, তাই মানুষের কথায় কান না দিয়ে ওনারা ওই বাসাতেই উঠে পড়লেন। আমরা সবাই মিলে গল্প গুজব করছিলাম, তারপর হঠাৎ করে রাতের খাবার খেলাম। খাবার দাবার আয়োজন বেশ ভালোই ছিল, খাবার শেষে বড়রা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন, আমরা ছোটরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আমি আর আমার এক কাজিন ছিলাম সমবয়সী, আমার বয়স তখন 10-11 বছর হবে। খাওয়া শেষে আমি আমার কাজিনকে বললাম চল একটু বাইরে থেকে ঘুরে আসি। ওই এলাকার মোড়ে একটা ছোট দোকান ছিল, ভাবলাম সেখান থেকে কিছু চিপস বা চকলেট কিনে আনব। আমি আর আমার কাজিন বাসা থেকে বের হলাম, রাস্তাটা একদম ফাঁকা, কোথাও কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার চারপাশ, শুধু রাস্তার মোড়ে মোড়ে ল্যাম্পপোস্টে টিমটিম আলো চলছে। আমরা হাঁটতে হাঁটতে ওই দোকানের দিকে এগোচ্ছিলাম, আমার কাজিন আমার একটু সামনেই ছিল, সে দোকানে গিয়ে জিনিসপত্র দেখছিল, আমি তার ঠিক পেছনেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার চোখ গেল রাস্তার ওপাশের ওই খালি বাড়িটার দিকে। বাড়িটার ঠিক সদর দরজার উপরে একটা বাল্ব চলছিল, রাস্তার বাকি সব ল্যাম্পপোস্টের আলো একদম স্থির, কিন্তু ওই খালি বাড়িটার সদর দরজার উপরের বাল্বটা অদ্ভুতভাবে মিটিমিটি করে জ্বলছিল আর নিভছিল। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিলাম, আমার মাথার ভেতরে দাদির বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, বাড়িটা খালি, কেউ থাকে না, তাহলে ওই বাল্বটা এভাবে জ্বলছে নিচ্ছে কেন? আমি আমার কাজিনকে ডাক দিলাম, বললাম, ভাই এদিকে একটু তাকাতো, দেখ ওই বাল্বটা কিভাবে যেন জ্বলছে আর নিভছে। আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে বাড়িটা বেশ কিছুটা দূরেই ছিল, প্রায় 100-150 মিটারের দূরত্ব হবে। আমরা সেখান থেকে বাড়িটার দিকে তাকিয়েছিলাম। ছোটবেলার সেই অদম্য কৌতূহল মাথার ভেতরে অদ্ভুত সব চিন্তা কাজ করছিল। আমি আবার কাজিনকে বললাম, এক কাজ কর, তুই মনে মনে কোন দোয়া কালাম পড়তে পড়তে সামনের দিকে হাঁটতে থাক, আর আমি এখান থেকে একটা পাথর তুলে ওই বাড়ির দরজায় মারব, দেখব কি হয়। আজ এত বছর পর এসব ভাবলে মনে হয় কি বোকাটাই না ছিলাম আমি। কোথা থেকে যেন এমন উদ্ভব একটা খেয়াল আমার মাথায় এসেছিল তা আমি আজও জানি না। আমি আসলে একটা মাঝারি সাইজের পাথর মাটি থেকে তুলে নিলাম, তারপর গায়ে সবটুকু জোর দিয়েই পাথরটা ছুঁড়ে মারলাম ওই বাড়ির দরজার দিকে। পাথরটা গিয়ে সজোরে আঘাত করল দরজাটায়, একটা বিকট শব্দ হল। শব্দটা হওয়ার পরপরই আমরা দুই ভাই ওইখান থেকে এক দৌড়ে আমাদের আত্মীয়ের বাড়িতে চলে এলাম। বাসায় এসে আমরা কাউকে কিছুই বললাম না, চুপচাপ সোফায় গিয়ে বসে রইলাম। তখনও আমরা বুঝতে পারিনি যে আমরা কি সাংঘাতিক ভুলটাই না করে ফেলেছি। আমাদের মনে কোনো ভয় ছিল না, আমরা শুধু মজা করার জন্য কাজটা করেছিলাম। কিছুক্ষণ পর আমরা সবাই মিলে চা নাস্তা খেলাম, তারপর আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের নিজেদের বাসায় ফিরে এলাম। আমাদের নিজের বাসাটা ছিল ঢাকায়। এই ঘটনাটা ঘটেছিল 2000 সালের জানুয়ারি মাসে। আমাদের তখন মার্চ মাসে অ্যানুয়াল এক্সাম হওয়ার কথা। আমি পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম, আমার আগের রেকর্ড ভালো থাকায় আমাকে সহজেই প্রমোট করে দেওয়া হয়েছিল, তাই পড়াশোনা নিয়ে আমার খুব একটা চাপ ছিল না। ওই পাথর ছোড়ার ঠিক 2 সপ্তাহ পরের কথা। 2 সপ্তাহ আমার সাথে কোনো কিছুই ঘটেনি, আমি সম্পূর্ণ স্বাভাবিক ছিলাম, স্বাভাবিক জীবনযাপন চলছিল আমার। কিন্তু ঠিক 2 সপ্তাহ পর হঠাৎ করে আমার শরীরটা কিভাবে যেন খুব খারাপ হতে শুরু করলো। আর প্রথম ঘটনাটা ঘটল আমার স্কুলে। সেদিন স্কুলে আমার লাস্ট পিরিয়ড চলছিল, ক্লাসে স্যার পড়াচ্ছিলেন। হঠাৎ করে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, মনে হল আমার হার্টবিট যেন বহুগুণে বেড়ে যাচ্ছে। কোনো কারণ ছাড়াই আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন আমার গলা চেপে ধরেছে, আমি কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর তার পরপরই আমি কোনো কারণ ছাড়াই ক্লাসের মধ্যে বসে অঝরে কাঁদতে শুরু করলাম। শুধু কান্না নয়, আমি রীতিমতো চিৎকার করে হাউমাউ করে কাঁদছিলাম, যেন আমার খুব কাছের কেউ মারা গিয়েছে। আমার কান্না দেখে ক্লাসে সবাই হতবাক হয়ে গেল। স্যার আমার কাছে এসে জিজ্ঞেসে করলেন, কি হয়েছে? আমি কোনো কথাই বলতে পারছিলাম না, শুধু কেঁদেই যাচ্ছিলাম। আমার এই অবস্থা দেখে স্যার নিজেও ভয় পেয়ে গেলেন। তিনি সাথে সাথে স্কুলের অফিস রুম থেকে আমার বাবার কাছে ফোন দিলেন। বাবা খবর পেয়ে সব কাজ ফেলে হন্তদন্ত হয়ে স্কুলে ছুটে এলেন। আমাকে ওই অবস্থায় দেখে বাবা খুব ঘাবড়ে গিয়েছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, কেউ আমাকে বকেছে কিনা বা কারোর সাথে আমার ঝগড়া হয়েছে কিনা। কিন্তু আমার মুখে কোনো কথা নেই, আমি শুধু বাবার মুখে মাথা গুঁজে কাঁদছিলাম আর ফেলফেল করে বাবার দিকে তাকিয়েছিলাম। বাবা আমাকে নিয়ে বাসায় এলেন। বাসার সবাই ভাবল হয়তো স্কুলের কোনো কারণে বা সামনে পরীক্ষা আসছে, সেই ভয়ে আমার এমন অবস্থা হয়েছে। আমি এমনিতেও পরীক্ষার আগে একটু বেশিই টেনশন করতাম, সব কাজ বাদ দিয়ে শুধু পড়ার টেবিলে বসে থাকতাম, তাই পরিবারের সবাই ভাবল এটা হয়তো পরীক্ষারই কোনো সাইকোলজিক্যাল প্রেশার। ওনারা আমাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমার কান্না কোনোভাবেই থামছিল না। এভাবে একদিন দুই দিন কেটে গেল, আমার অবস্থার কোনো উন্নতি নেই। আমি সারাক্ষণ চুপচাপ থাকতাম আর হঠাৎ করেই হাউমাউ করে কাঁদতে শুরু করতাম। আমার এই অবস্থা দেখে বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। আমার মন ভালো করার জন্য বাবা আমাকে ভিডিও গেম খেলতে বলতেন। তখন একটা নতুন শুটিং গেম বের হয়েছিল, গেমটার নাম ঠিক মনে নেই, তবে গেমটাতে গুলি করে মানুষ মারতে হতো। আমি আগে এই গেমটা খুব খেলতাম। বাবার কথায় আমি গেমটা খেলতে বসলাম। গেমের মধ্যে আমি যখন আমার ক্যারেক্টারটাকে কন্ট্রোল করছিলাম, তখন হঠাৎ করে স্ক্রিনে দেখলাম আমার ক্যারেক্টারগুলি কিভাবে যেন মারা যাচ্ছে। গুলি করছে না কেউ, কিন্তু তারা মারা যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই আমার মাথার ভেতরে একটা ভয়ঙ্কর চিন্তা ঢুকে গেল। আমার মনে হলো গেমের এই ক্যারেক্টারটা মারা যায়নি, মারা গেছে আমার বাবা। এই চিন্তাটা মাথায় আসার সাথে সাথে আমি গেমের কন্ট্রোলারটা ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে বাবার কাছে গেলাম। বাবাকে জড়িয়ে ধরে আমি এমন ভাবে কাঁদতে শুরু করলাম যেন আমি আসলেই এতিম হয়ে গিয়েছি। আমি চিৎকার করে বলছিলাম, বাবা তুমি মরে যেও না, আমাকে ছেড়ে যেও না। বাবা আমাকে অনেকভাবে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু আমাকে বোঝালেন যে তিনি বেঁচে আছেন, তারপরও কোনো কাজ হয়নি। আমি কিছুতেই শান্ত হচ্ছিলাম না। আমার এই পাগলামি দেখে বাবা মা দুজনেই বেশ ভয় পেয়ে গেলেন। ওনারা ভাবলেন আমার হয়তো কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছে। তখন তো আর এসব ভূত বা চিনের কথা কেউ এত সহজে বিশ্বাস করত না। সবাই আগে ডাক্তারের কাছে যেত। আমার বাবাও তার ব্যতিক্রম ছিলেন না। তিনি আমাকে নিয়ে গেলেন ঢাকার খুব নাম করা একটা হাসপাতালের একজন সাইকিয়াট্রিস্টের কাছে। ডাক্তার আমাকে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করলেন, আমার সাথে অনেকক্ষণ কথা বললেন, কিন্তু সব রিপোর্ট আসার পর ডাক্তার জানালেন আমার কোনো মানসিক সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ, আমার ব্রেন ঠিকঠাক মতো কাজ করছে। ডাক্তার কিছু ভিটামিন আর ঘুমের ওষুধ দিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আমার অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছিল। আমি শুধু ছোট ছোট ব্যাপারে কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই রেগে যেতাম বা কাঁদতে শুরু করতাম। বাবা মা আমাকে নিয়ে আরো কয়েকজন ডাক্তারের কাছে গেলেন, কিন্তু সবার একই কথা, আমার কোনো শারীরিক বা মানসিক সমস্যাই নেই। একদিন বাবা আমাকে নিয়ে একজন লেডি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের চেম্বারে আমরা তিনজন বসেছিলাম, বাবা মা আর আমি। আমাদের সামনে একটা বড় কাঁচের টেবিল। ডাক্তারে টেবিলের ওপাশে বসে আমার রিপোর্টগুলো দেখছিলেন। তিনি খুব সুন্দর করে আমার বাবা মাকে বোঝাচ্ছিলেন যে আসলে আমার তেমন কোনো সমস্যা নেই, হয়তো বয়সন্ধিকালের কোনো পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। কিন্তু ডাক্তারের কথাগুলো আমার কাছে কেন জানি না খুব অসহ্য লাগছিল। আমার মাথার ভেতর থেকে যেন অনবরত কেউ ফিসফিস করে বলছিল, এই মহিলা মিথ্যা বলছে, ওকে থামাও, ওকে আঘাত করো। আমার চোখ দুটো রাগে লাল হয়ে যাচ্ছিল। আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি হঠাৎ করে টেবিলের উপর রাখা ডাক্তারের প্যান হোল্ডারটা তুলে নিলাম। সেটার ভেতরে অনেকগুলো কলম আর একটা থার্মোমিটার ছিল। আমি গায়ে সবটুকু জোর দিয়ে প্যান হোল্ডারটা ডাক্তারের মুখের দিকে ছুড়ে মারলাম। ডাক্তার অল্পের জন্য রক্ষা পেলেন। প্যান হোল্ডারটা গিয়ে পেছনের দেয়ালে লেগে ভেঙে চুরমার হয়ে গেল। বাবা মা দুজনেই লজ্জায় আর ভয়ে সিঁটিয়ে গেলেন। ওনারা ডাক্তারের কাছে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু ডাক্তার মহিলা খুব ভালো ছিলেন। তিনি আমার এই আক্রমণাত্মক আচরণকে খুব স্বাভাবিকভাবেই নিলেন। তিনি বললেন, এটা হয়তো আমার মানসিক অস্থিরতারই একটা বহিঃপ্রকাশ। তিনি আমাকে আরো কিছু কড়া ডোজের ওষুধ লিখে দিলেন, কিন্তু কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছিল না। আপনারা হয়তো ভাবছেন আমি এগুলো কেন করেছিলাম। বিশ্বাস করুন, আমি নিজেও জানি না। আমি যখন এই কাজগুলো করতাম তখন আমি সম্পূর্ণ ঘোরের মধ্যে থাকতাম। আমার মনে হতো আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। সব মিলিয়ে আমার চোখের সামনে যা কিছু ঘটত, যা কিছু আমি অনুভব করতাম, আমার মনে হতো কোনো কিছুই আমি নিজে হয়তো করছি না। আমার চোখের সামনেই সব ঘটত, কিন্তু আমার শরীরটা চলত অন্য কারো ইশারায়। এভাবে বেশ কিছুদিন চলার পর বাবা মা বুঝতে পারলেন আমার সমস্যাটা আসলে ডাক্তারি কোনো ব্যাপার না, এটা অন্য কিছু। তখন আমাদের আত্মীয়দের মধ্যে একজন বাবাকে পরামর্শ দিলেন ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখানোর জন্য। আমাদের উত্তরায় একজন খুব ভালো পরহেজগার হুজুর থাকতেন। তিনি রুকাইয়া করতেন, মানুষ ওনাকে খুব মান্য করত। বাবা একদিন আমাকে নিয়ে সেই হুজুরের কাছে গেলেন। হুজুরের ঘরে ঢোকার সাথে সাথে আমার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। মনে হচ্ছিল আমি যেন কোনো আগুনের চুল্লির কাছে চলে এসেছি। হুজুর আমাকে দেখে কিছুই বললেন না, তিনি শুধু বাবাকে বললেন আমাকে একটা খালি ঘরে নিয়ে যেতে। সেই ঘরের অভিজ্ঞতা আমি কোনোদিনও ভুলব না। হুজুর আমাকে ঘরের মাঝখানে বসালেন, তারপর তিনি আগরবাতি জ্বালিয়ে কিছু একটা পড়তে শুরু করলেন। হুজুরের পড়া শুরু হতেই আমার সারা শরীর যেন পিন ফোটানোর মতো ব্যথা করতে শুরু করল। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার চামড়া টেনে তুলে ফেলছে। আমি চিৎকার করছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমার গায়ে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে। আমার চামড়া পড়ে যাচ্ছে, আর সেই চামড়া কেউ হাতের নখ দিয়ে সজোরে টেনে খুবলে খুবলে তুলে ফেলছে। হুজুর যখন একটা বাটিতে কিছু পানি নিয়ে তাতে ফু দিলেন, তারপর সেই পানি আমার মুখে ছিটিয়ে দিলেন। পানি ছিটে লাগার সাথে সাথে আমার মনে হল কেউ যেন আমার মুখে ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছে। আমি একটা বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি, বাবা মা পাশে বসে কাঁদছেন। ওনারা আমাকে জানালেন হুজুর বলেছেন আমার উপর কোনো খারাপ কিছু নজর পড়েছে, তবে সেটা কি তা হুজুর তখনও নিশ্চিত বলতে পারেননি। ওই হুজুরের কাছে যাওয়ার পর আমার অবস্থা কিছুদিন ভালো ছিল, কিন্তু ঠিক দুই সপ্তাহ পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবার সেই পাগলামি, সেই চিৎকার, সেই কান্না। হুজুর তখন বাবাকে বললেন আমাকে নিয়ে অন্য একজন হুজুরের কাছে যেতে, যে কিনা আরো বেশি ক্ষমতা রাখেন এসব আধ্যাত্মিক ব্যাপারে। তিনি সিলেটের একটি মাজারের কথা বললেন। মাজারের ভেতরে নাকি একটা বড় হলরুম আছে, সেখানে হুজুর বিশেষ কিছু আমল করে থাকেন। হুজুর বললেন প্রতি রবিবার সকালে আমাকে নিয়ে সেখানে যেতে হবে, টানা চার রবিবার এই আমল করতে হবে। প্রথম রবিবার আমরা মাজারে গেলাম। মাজারের পরিবেশটা খুব শান্ত ছিল। হুজুর মাজারের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে ওই বড় হলরুমটাতে আমাদের নিয়ে গেলেন। হলরুমটা ছিল বিশাল বড়, চারদিকে উঁচু উঁচু দেয়াল, ভেতরে কথা বললে আওয়াজ একো হত। প্রথম রবিবার হুজুর যখন আমল করছিলেন তখন আমার কোনো সমস্যাই হচ্ছিল না, আমি একদম শান্ত হয়ে বসেছিলাম। বাবা মা ভাবলেন হয়তো আমি সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু আসল রূপটা বের হল দ্বিতীয় রবিবারে। সেদিন আমরা হলরুমে বসে আছি, হুজুর কেবল তার পড়া শুরু করেছেন। হঠাৎ করেই আমার চোখের দৃষ্টি বদলে গেল, চারপাশটা কেমন যেন লালচে লাগতে শুরু করল। আমি আর আমার মধ্যে ছিলাম না, আমি আর আমি ছিলাম না। আমি একটা পশুর মতো গর্জন করে উঠলাম। সেই বিশাল হলরুমের ভেতরে আমার সেই গর্জন একো হয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করল। আমি উঠে দাঁড়িয়ে মাজারের দেওয়ালের দিকে ছুটতে লাগলাম। আমি দুই হাত দিয়ে দেয়ালে সজোরে আঘাত করছিলাম আর চিৎকার করে বলছিলাম আমাকে ছেড়ে দে, আমি এখানে থাকব না, আমাকে ছেড়ে দে, নইলে ভালো হবে না, আমাকে ছেড়ে দে। বাবা আর মাজারের কয়েকজন লোক মিলে আমাকে ধরে ফেলার চেষ্টা করলেন, কিন্তু আমার শরীরে তখন কেমন যেন অমানসিক শক্তি, আমি এক ঝটকায় সবাইকে ফেলে দিলাম। আমার বাবা যিনি একজন পূর্ণবয়স্ক শক্তিশালী মানুষ, তিনিও আমাকে ধরে রাখতে পারছিলেন না। আমি সবাইকে লাথি মারছিলাম, কামড়ে দিচ্ছিলাম। তৃতীয় আর চতুর্থ রবিবারও একই ঘটনার পুনরাবৃত্তি হল। আমি মাজারে গেলে পাগল হয়ে যেতাম। হুজুরের সমস্ত চেষ্টা ব্যর্থ হতে লাগলো। চার রবিবার পার হওয়ার পরও আমার অবস্থার কোনো উন্নতি হল না। হুজুর তখন তার কৌশল বদলালেন। তিনি বাবাকে বললেন প্রতি বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর আমাকে নিয়ে ওনার বাসায় যেতে। এক বৃহস্পতিবার রাতে আমরা হুজুরের বাসায় গেলাম। হুজুর আমাকে ওনার সামনে বসালেন, তারপর তিনি ওনার ডান হাতে তিন আঙুল আমার কপালের ঠিক মাঝখানে রাখলেন। আঙুলগুলো রাখার সাথে সাথে আমার মনে হল কেউ যেন আমার মাথার ভেতরে একটা জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে। আমি যন্ত্রণায় কুকড়ে গেলাম। হুজুর তখন কিছু আয়াত পড়লেন আর আমার কপালে সজোরে একটা চাপ দিলেন। সাথে সাথেই আমার মুখ থেকে একটা অদ্ভুত কণ্ঠস্বর বের হয়ে এল। কণ্ঠস্বরটা আমার ছিল না, সেটা ছিল খুব ভারী আর কর্কশ একটা বয়স্ক মানুষের কণ্ঠ। হুজুর জিজ্ঞাসা করলেন, কে তুই, কোথা থেকে এসেছিস, তুই এই ছোট বাচ্চাটার কাছে কি চাস? আমার মুখ থেকে সেই কর্কশ কণ্ঠস্বরটা উত্তর দিল, আমি কে তা জেনে তোর কোনো লাভ নেই, তবে এইটুকু তোকে আমি বলতে পারি, আমি একজন হিন্দু জিন, আমার নাম আয়ুষ্মান। হুজুর আবার জিজ্ঞাসা করলেন, তুই কোথায় থাকিস, এখানে কেন এসেছিস? কণ্ঠস্বরটা এবার অট্টহাসি দিয়ে বলল, আমি এদের সাথেই থাকি, এরাই তো আমাকে ডেকেছে, আমি এদের ছাড়ব না। এই কথা বলার পরই আমি নাকি জ্ঞান হারিয়ে ফেললাম। আপনারা একবার ভেবে দেখুন তো অবস্থাটা। আমার বাবা মা যখন শুনলেন যে তাদের ছেলের মুখ থেকে অন্য কোন মানুষের কণ্ঠস্বর বের হচ্ছে, তখন তাদের মনের অবস্থাটা কি হতে পারে? ওনারা ভয়ে প্রায় দিশেহারা হয়ে গিয়েছিলেন। হুজুর তখন বাবাকে একটা আমল দিলেন, তিনি বললেন মঞ্জিল পড়তে। মঞ্জিল হল কোরআনের কিছু নির্দিষ্ট সুরার একটি সংকলন, যা খারাপ জিন বা জাদুর প্রভাব নষ্ট করার জন্য পড়া হয়ে থাকে। হুজুর বললেন এই মঞ্জিল যেন প্রতিদিন বাসায় পড়া হয়, আর এর ফটোকপি করে যেন বাসার প্রতিটি রুমের দরজায় লাগিয়ে দেওয়া হয়। বাবা হুজুরের কথা মতো কাজ করলেন, তিনি মঞ্জিলের অনেকগুলো ফটোকপি করে বাসার সব রুমের দরজায় লাগিয়ে দিলেন। আমার রুমের দরজাতেও একটা লাগানো হলো। সেদিন ছিল শনিবার রাত, শীতের সময়, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস হবে। আমাদের বাসায় সাধারণত আমরা সবাই একটা বড় রুমেই ঘুমাতাম, কারণ ওই রুমে এসি ছিল। কিন্তু শীতের সময় যেহেতু এসির দরকার হতো না, তাই আমি আর আমার ছোট ভাই আমাদের নিজেদের রুমেই ঘুমাতাম, আর বাবা মা উনাদের রুমে ঘুমাতেন। রাত তখন আড়াইটা কি তিনটে বাজে, চারদিক নিস্তব্ধ, আমি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল, কোনো শব্দ বা কোনো কিছুর কারণে নয়, এমনিতেই হঠাৎ আমার চোখ খুলে গেল। চোখ খুলতেই আমার দৃষ্টি সোজা গিয়ে পড়ল আমার রুমের দরজায় লাগানো ওই মঞ্জিলের কাগজটার উপর। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিলাম। রুমের ভেতর একটা অদ্ভুত কোমট পরিবেশ, মনে হচ্ছিল বাতাসটা যেন ভারী হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ করে আমার চোখের কোনায় কিছু একটা নড়ে উঠল। আমি দৃষ্টি ঘুরিয়ে দেখলাম, আর যা দেখলাম তা দেখে আমার শরীর রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম খুব ছোট আকৃতির একটা মানুষ, উচ্চতায় আমার হাঁটুর নিচে হবে, একেবারে খুটখুটে কালো একটা অবয়ব, কোনো মুখ বা চোখ বোঝা যাচ্ছিল না, শুধু একটা ছায়া। ছায়াটা অদ্ভুত এক গতিতে আমার খাটের পাশ দিয়ে দৌড়ে গিয়ে আমাদের রুমের সাথে লাগোয়া অ্যাটাচড বাথরুমের ভেতরে ঢুকে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, ওই ছায়াটা বন্ধ দরজার ভেতর দিয়েই বাথরুমে ঢুকে গেল। আমি ভয়ে পাথর হয়ে গেলাম, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি কোনো মতে বিছানা থেকে উঠে এক দৌড়ে বাবা মায়ের রুমে চলে গেলাম। বাবা তখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলেন। আমি বাবার কাছে গিয়ে ওনার হাত ধরে জানতে লাগলাম, আমার মুখে কোনো কথা নেই, আমি শুধু ইশারায় বাবাকে আমার রুমের বাথরুমের দিকে দেখাচ্ছিলাম। বাবা আমার ইশারা বুঝতে পারলেন, তিনি দ্রুত আমার রুমে এলেন, তারপর বাথরুমের দরজা খুললেন, বাথরুমের লাইট চালালেন, কিন্তু না, বাথরুমের ভেতরে কেউ নেই, সবকিছু একেবারেই স্বাভাবিক। পরদিন সকালে আমি বাবা মাকে রাতের ঘটনাটা খুলে বললাম, ওনারা আমাকে বোঝালেন আমি হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছি, কিন্তু আমি জানতাম আমি কি দেখেছি, ওটা কোনো স্বপ্ন ছিল না, ওটা বাস্তব ছিল। এরপর যে ঘটনাটা ঘটল সেটা আরো বেশি ভয়ঙ্কর। আমার সেই কাজিন, যার কথা আমি শুরুতেই বলেছিলাম, যার সাথে আমি ওই খালি বাড়ির সামনে গিয়েছিলাম, ওই ঘটনার ঠিক এক মাস পর হঠাৎ করেই তার জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার। আমার সাথে যা ঘটত ঠিক একই জিনিসগুলো তার সাথেও ঘটতে শুরু করল। সেও হঠাৎ করে রেগে যেত, চিৎকার করে কাঁদত, তার গলা দিয়েও সেই অদ্ভুত কণ্ঠস্বর বের হতো, সেও অজ্ঞান হয়ে যেত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেও জ্ঞান ফেরার পর বলত যে সে ওই একই নাম শুনেছে, আয়ুষ্মান। আমার আত্মীয়রা তখন ওই বাসাতেই থাকতেন, ওনাদের বাসার সামনে কিছু গাছপালা ছিল। হুজুর ওনাদের বলেছিলেন ওই গাছপালার ভেতরে নাকি ওই চিন্তা বাসা বেঁধেছে। হুজুর ওনাদের বারবার বলেছিলেন ওই বাসাটা পাল্টে নিতে, কিন্তু ওনারা আর্থিকভাবে সচ্ছল না থাকায় সহজে বাসা পাল্টাতে পারছিলেন না। এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলি, আমি ঘটনার শুরুতেই বলেছিলাম আমি সব দুই দিন সপ্তাহে যদি পজেস থাকতাম, পরবর্তী দুই সপ্তাহ আবার ভালো থাকতাম। এর পেছনে একটা কারণ রয়েছে। এর পেছনের কারণটা হচ্ছে আমার কাজিন সে বাকি দুই সপ্তাহ পজেস টাকারে থাকত, যে দুই সপ্তাহ আমি ঠিক থাকতাম। অর্থাৎ প্রথম দুই সপ্তাহ আমার উপরে পজিশন চলত, পরবর্তী দুই সপ্তাহ তার উপর, এরপর আবার আমার উপর, এরপর আবার তার উপর। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যেতে লাগল। আমার কাজিনের জীবনটাও এটা নরকে পরিণত হল। সে ওই আয়ুষ্মান নামের চিন্তার অসংখ্যবার সামনাসামনি হয়েছে। ওই কালো অবয়বটা তাকেও তাড়িয়ে বেড়াত। আমার সমস্যাটা একটা নির্দিষ্ট সময় পর এমনিতেই ভালো হয়ে গিয়েছিল, কিভাবে হয়েছিল সেটা আমি আজও জানি না। হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু আমার কাজিনকে ওই চিন্তা কিছুতেই ছাড়ছিল না। 2010 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই সুদীর্ঘ 14টা বছর আমার কাজিন এই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। এর মধ্যে 2021 সালেই তার বিয়ে হয়। সবাই ভেবেছিল বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিয়ের পরও তার সমস্যাগুলো রয়েই গেল, ওই একই জিন, একই যন্ত্রণা। অবশেষে গত বছর ওনার একটা খুব ভালো হুজুরের সন্ধান পান। হুজুর অনেক দূরে থাকতেন, কিন্তু ওনার রুহানিয়াত অনেক বেশি ছিল। আমার কাজিনের যখনই সমস্যা হতো ওনারা ওই হুজুরকে ফোন দিতেন, হুজুর ফোনে রুকাইয়া করতেন। আর আশ্চর্যের বিষয় হল ফোনে রুকাইয়া শোনার সাথে সাথে আমার কাজিন খুবই ভালো অনুভব করত, মনে হতো এই সমস্যা যেন তার সমাধান হয়ে যাচ্ছে। এভাবে কিছুদিন চলার পর আল্লাহর অশেষ রহমতে ওই দিনটা আমার কাজিনকেও ছেড়ে চলে যায়। সে এখন সম্পূর্ণ সুস্থ, ওনারা ওই বাসাটাও ছেড়ে দিয়েছিলেন। মানুষের জীবনে কখন যে কি হয় তা সত্যি বলা মুশকিল। একটা ছোট্ট কৌতূহল, একটা ছোট্ট ভুল মানুষের জীবনকে কতটা পিছিয়ে তুলতে পারে, কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে তার চাক্ষুষ প্রমাণ এই ঘটনা। আমি এখনো মাঝে মাঝে ভাবি ওই রাতে যদি আমি পাথরটা না ছুড়তাম, যদি আমি আমার কৌতূহলটাকে থামিয়ে রাখতাম, তাহলে হয়তো আমার আর আমার কাজিনের জীবনের ওই ভয়ঙ্কর দিনগুলো কখনোই আসতো না। এত কিছু আমাদেরকে সহ্য করতে হতো না, এত যন্ত্রণা দিয়ে আমাদের জীবনটা পার হতো না। আমি তো তাও আল্লাহর রহমতে বেঁচেই গিয়েছিলাম, কিন্তু আমার কাজিনটা দীর্ঘ 14টা বছর এই যন্ত্রণা সহ্য করেছে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এটা আমাদের জন্য একটা পরীক্ষা ছিল, আর আল্লাহ আমাদের সেই পরীক্ষায় পাশ করার তৌফিকও দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই ছিল আমার জীবনের ছোট্ট একটি ভয়ঙ্কর ঘটনা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ঘটনাটি শোনার জন্য। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমার কাজিনের জন্য দোয়া করবেন। প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম ঘটনার শেষ পর্যায়ে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। কখনো কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখলে অযথা কৌতূহল না দেখিয়ে সেখান থেকে সরে আসি বুদ্ধিমানের কাজ, কারণ আপনি জানেন না ওই অন্ধকারের আড়ালে কে বা কারা আপনার জন্য অপেক্ষা করছে। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এতক্ষণ যারা ঘটনাটি শুনলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমি জানি যখন এই এপিসোডটি আমরা প্রচার করছি তখনই যে সবাই শুনে ফেলেন ব্যাপারটা এরকম না। হয়তো অনেকে এমন সময় শুনবেন যখন আমরা 2 মিলিয়ন পার হয়ে গেছি। আমি ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে ছিলেন, পাশে আছেন এবং পাশে থাকবেন। যারা হয়তো পাশে ছিলেন না কিন্তু আমাদের শুভকামনা জানিয়েছেন, আর বাকি সবাইকেও আমাদের অভিনন্দন, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমি জানি আমরা এমন অসংখ্য মানুষ পাব যারা হয়তো এখন শুনছেন না কিন্তু পরবর্তীতে কোনো না কোনো একদিন আমাদের শুনবেন। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের জন্যই এই বারবার ফিরে আসা। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে ইনশাল্লাহ আবার খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।